This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 152 পর্বে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরু হয়ে গেল আরো একটি আনকোরা এপিসোড এবং এই এপিসোডে কে রয়েছে আমাদের সঙ্গে পরিচিত হবার আগে বরাবরের মতো নিয়মটি বলে দিচ্ছি। হ্যালো 8920 যদি আপনি যোগ দিতে চান আমাদেরকে ফোন করতে হবে, ফোন নাম্বারটি নিশ্চয়ই আপনার জানা আছে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এছাড়া আপনি ফোন করতে পারেন সেই পুরনো TNT নাম্বারে 9115668। আরো একবার বলি 9115668। আপনারা চলে আসুন ফেসবুক পেজে, যে বন্ধুটি আজকে আমার সঙ্গে রয়েছে তার জীবনের গল্প বলার জন্য, তাকে দেখার জন্য কিংবা তাকে নিয়ে কোনো কিছু বলার জন্য চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 HELLO8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পেস্টিতে গেলে আপনি আরজি কিবরিয়া নামে পেস্টি পাবেন আর পেস্টে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। চলুন আমার সঙ্গে যিনি রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনি আপনার ডাক নামটা একটু বলবেন প্রথমে। মমিনুল ইসলাম। মমিন মানে সবাই আপনাকে মমিন নামে ডাকে। মমিন তো অনেক প্রিয় একটা শব্দ আল্লাহর জন্য, মমিন বান্দা বলে একটা ব্যাপার আছে, তাই না? ওকে, কে রেখেছিল নামটা?
আমার মা।
আচ্ছা, আপনি হ্যালো 8920 শোনেন?
শুনি মাঝে মাঝে, কেন সবসময় শুনতে পারি না, কারণ ডাকতে পারি না।
আচ্ছা, সবসময় শুনতে পারেন না, কেন শুনতে পারেন না সেটা আমাদের লিসনাররা আপনার জীবনের গল্প শুনলেই বুঝতে পারবে। একটু ছোট করে একটু জানার চেষ্টা করি কিছু বেসিক ইনফরমেশন। রাইট নাও আপনার বয়স কত?
25
বছর।
25 থেকে 26 হবে।
25 থেকে 26 হবে। আর আপনি থাকছেন কোথায় বর্তমানে?
বর্তমানে আমি নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জে থাকছেন। আপনার জন্ম হয়েছে কোথায়?
বগুড়া।
বগুড়াতে। মোটামুটি আমরা একটা গ্রাফ পেয়ে গেলাম। 25 বছরের মমিন আজকে আমাদের সঙ্গে রয়েছে তার জীবনের গল্প বলার জন্য। সে মূলত নারায়ণগঞ্জ থেকে এসেছে কিন্তু তার শৈশব কেটেছে বগুড়াতে। আপনি শুরু করুন, শৈশব থেকে শুরু করুন, শুনি আমরা।
আমার যখন জন্ম হলো, আমার 4 বোনের পরে আমি সবার ছোট, তো আমার মার খুব ইচ্ছে ছিল যে একটি ছেলে সন্তান।
আচ্ছা আচ্ছা।
তো আমি আমার মার কাছ থেকে শুনছি যে তোকে নিয়ে অনেক কষ্টে আমার দিন কেটেছে। তো আমি বললাম, কেন মামাকে নিয়ে কষ্ট করতে হচ্ছে, তোমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে জানতে পারি? তো বললো, বাবা তুই যখন জন্ম হলি সবাই খুশি হলো।
আপনি কি প্রথম সন্তান ছিলেন?
4 বোনের পরে আমি সবার ছোট।
মানে আপনি প্রত্যাশিত ভাবে
ছেলে সন্তান? কেউ নেই,
মানে ছেলে সন্তান একাই?
হ্যাঁ, একাই।
মানে আপনি খুবই, মানে বলা যেতে পারে প্রত্যাশিত সন্তান, যে একটা ছেলে হবে সেই জন্যই হয়তো বা আপনি 5 নাম্বার পর্যন্ত আপনার বাবা মা ট্রাই করেছে। যাই হোক, হ্যাঁ, তারপর বলুন।
তো বললাম, কেন এত দৌড়াদৌড়ি করতে হলো? তো বাবা, শোন, যে এই জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আল্লাহর কাছে একটা ছেলে চাইলাম, আল্লাহ তাআলা আমার আশাটা পূর্ণ করলো, কিন্তু ওইভাবে মনে হয় করলো না, যে আমার জন্মের পরে নাকি চুলায় বেগুন দিলে যেমন পুড়ে গেলে চামড়াটা পুরো খুবই ক্ষত বিক্ষত কালো, তো এরকমই আমার শরীরের চামড়াটা ছিল।
আচ্ছা আচ্ছা।
এরপরে অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখালেন, আমাদের আর্থিক অবস্থা কিন্তু ওইরকম নেই। তো আমার মা কিন্তু যখন বিয়ে হলো, তো আমার মা কিন্তু আমার নানার বাড়ি ছিল। কারণ হলো যে আমার নানার 4 মেয়ে, ওনার কোনো ছেলে সন্তান নেই। তো আমার নানার কথা হলো যে আমার তো কোনো ছেলে নাই, আমার অর্থ সম্পদ জমা জমি যাই আছে ওরই তো হয়ে যাবে, আর 4 মেয়েকে তো আমি তো অবশ্যই দেবো।
আচ্ছা,
তো এটা হওয়ার পরে সম্পত্তিগুলো আমার মার নামে হয়নি। আমার বাবাটা কিন্তু সরল সোজা। আমার ছেলে নাই, আমার মেয়েটা কেনে তুমি এখানে থাকো, যদি কোনো তোমার সমস্যা না হয়,
মানে ঘর জামাই।
ঘর জামাই। তো আব্বু তো বুঝতে পারে নাই। তো তারপর লাস্টে কি হলো, আমি যখন জন্মগ্রহণ করলাম তখন আব্বু বললো যে আমার একটা ছেলে হয়েছে, আব্বা আমার নানাকে বলতেছে। তো আব্বা, আপনারও তো বয়স হয়ে আসতেছে, তো আপনি তো বলছিলেন যে কিছু না কিছু আপনার মেয়ের নামে বা আমাকে হয়তো দেবেন। তো বললো, হ্যাঁ দেব। আমার নানা কিন্তু ওই এলাকার গ্রামের কিন্তু মানে জমিদার বলে জানতেন, অনেক ভয় পেতেন, অনেক ভয় পেতেন, মানে এক ধমকেই মানুষ আর কোনো কথা বলতে পারতো না। তো তারপরে এক সময় কি হলো যে আমাকে নিয়ে যে চিকিৎসা করাচ্ছে আমার মা, আমার শরীরের অবস্থা দেখে অনেক কান্নাকাটি করতেছে, অনেক আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ তুমি কি দিলা এটা। আর মানুষ তখন বলতে লাগলো যে কেন এরকম হলো কে জানে, এটা আল্লাহ ভালো বলতে পারবে। আর মমেনার একটা ছেলে হলো, বেগুন পোড়ার মতো হলো, এর জীবনটা মানে কষ্টে কষ্টে কাটে যাবে। তো তারপরে আমি যখন একটু বড় হতে লাগলাম, তো দুষ্টমি অনেক দুষ্টমি করতাম, ঠাকুর পারতাম, আর আমাদের ঘরে তালা চাবি যা ছিল, তো আমার খেলার কিছু ছিল না, তো অনেক কানাকাটি করতেছিলাম, মা তখন বলতেছে এটা নিয়ে খেলো। তো চাবিটা করছে কি, আমি কুয়ার মধ্যে ফেলে দিছি, আমি হাকুর পেরে পেরে গিয়ে, তখন কুয়াটা একটু নিচে ছিল,
হাকুর পাড়াটা অনেকে বুঝবে না, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, বগুড়ার অঞ্চলে হাকুর পাড়া মানে হামাগুড়ি দেয়া,
হামাগুড়ি দেওয়া।
আচ্ছা বলুন।
তো চাবিটা পড়ে গেছে
কুয়ার ভেতরে।
হ্যাঁ,
কুয়ার ভেতরে পড়ে গেছে, এই তো ভালো। হ্যাঁ,
তো আমি এমন করে হামাগুড়ি দিচ্ছি যে পানি দেখতেছি। তো তারপরে আম্মু গেছে, গিয়ে দেখে আমার ছেলেকে খুঁজতেছে, খোঁজার পর দেখে কি আমি কুয়ার কাছে। তখন আমার আম্মুর প্রাণটা মনে হয় নড়ে গেল যে এটা কি অবস্থা হলো এই সেই। তখন আমার আব্বু এসে আমার আম্মুকে অনেক বকতেছিল, আর আমার নানা বলতেছিল যে এরকম ভাবে রাখতেছ, চেক দিয়ে রাখতে পারলো না, এভাবে ছেড়ে দিছো কেলিগা, কি করতেছিল তুমি। তারপরে একদিন প্রশ্ন উঠলো খাইতে বসে আম্মুর সাথে, বলতেছে তোমার বাবা তো বললো সারা সম্পত্তি দিবে, কোনো তো খবরই নেই, তুমি একটু বাবাকে একটু বোঝাই বলো। আমার মাও সরল, বলতেছে তুমি এত চিন্তা করো, আমার বাবা ঠকাবে না। তো আবু বলতেছে ঠিক আছে ঠকাবো না, বুঝলাম তো, একটু বললে কি হয়। তো এর আগে হঠাৎ করে এক সময় নানা অসুস্থ হয়ে যায়, পাথের ব্যথায় প্রায় এক সপ্তাহ মতো অসুস্থ থাকে, থাকার পরে উনি হঠাৎ করে মারা যান। না লিখে দিয়ে এখানে ঘটনা আছে। তো আব্বু চিন্তা হলো যে লিখে তো দিল না কাউকে, তো আমার বড় খালা আছে, পরে জানতে পারে আমার বাবা মা যে তার নামে লিখে দিয়ে গেছেন, তার নামে আর মেজ বোনের নামে লিখে দিয়ে গেছেন,
সমস্ত জমি জমা দুই বোনের নামে,
দুই বোনের নামে লিখে দিয়ে গেছেন। আর এই নিয়ে তখন অনেক ঝগড়াঝাটি হয়, এক পর্যায়ে মারামারির মতো হয়ে যায়। তখন কি করলো যে গ্রামে বিচার বসাইলো যে যেহেতু নানা মারা গেছে, এখন যেহেতু ওর বড় বোনের নামে সম্পত্তিগুলো নিয়ে নিছে চারাপানি করে, তো এখন সম্পত্তি তো এরা দুই বোন তো পাবে, কারণ এই জন্য তো হায়দার ঘর জামাই রয়েছে ওনার কথা মতো। এটা বলার পর বলতে ঠিক আছে আমরা জমা দিব, কিন্তু এখন দিব না, ছ মাস পরে দেবো, একটু সমস্যা আছে। গ্রামের লোকজন বলতেছে, তোর বলতেছে কি সমস্যা আছে, যে দলিলটা আছে এই দলিলটা আমার আমার নামে আর আমার ওই বোনটার নামে। এরম কথা বলতে ছয় মাস কেটে গেল, কেটে যাওয়ার পর আসলা বলতেছে ঠিক আছে এখন তো দেওয়ার কথা, এখন আমিও এর মধ্যে ধীরে ধীরে বড় হয়ে উঠতেছি, আমাকে স্কুলে ভর্তি করাবে। তো তারপরে আসলা সম্পত্তি আর দেয়নি, উল্টা কি করছেন আমার মাকে বান মারছেন, এই বান মারার ব্যথায় আমার মা এখনো এটা নিয়ে ভুগতেছে। এরপর আমি বড় হয়ে গেলাম, স্কুলে ভর্তি হয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম প্রাইমারিতে, আবু ভর্তি করে দিল। তো স্কুলে যাওয়া আসা করতাম, আমার সাথে কেউ কথা বলতো না তেমন।
আপনার ওই গায়ের যে সমস্যাটা ছিল, স্কিনের যে সমস্যাটা ছিল, ওটা কি তখনও ছিল?
এটা তখন হালকা পাতলা ছিল, ওই যে কাপড় শুকানো নীল আছে না, সাদা কাপড়ে নীল দেয় ওটা দিয়ে দিত, আর পানি পড়া ছিটে ছিটে দিত, আর নিম পাতার পানি দিয়ে গোসল করাইতো। এগুলো করানোর পর আস্তে আস্তে গেছে।
কোন ডাক্তারের কাছে নিয়ে যায়নি কখনো? ডাক্তারকে দেখায়?
হ্যাঁ, ডাক্তার দেখাইছে,
ডাক্তার কি
কবিরাজ দেখাইছে।
কি বলেছে
ডাক্তার? বলছে এটা সেরে যাবে, টেনশনের কোনো কারণ নাই। ওষুধ খাচ্ছিলাম হলো না, লাস্ট এক পর্যায়ে পক্স উঠে গেছিল আমার শরীরে এটার থেকে।
এই যে নীল দিচ্ছে, নীল দিয়ে দিচ্ছে, গায়ে পানি ছিটা দিচ্ছে, এগুলো কে দিতে বলেছিল?
এগুলো কবিরাজ বলছিল,
কবিরাজ বলেছে।
আগেকার গ্রামের মানুষ তো, আর ডাক্তারের ইয়ে তো অনেক দূরে দূরে ছিল তখন গ্রাম দেশে, আমার মুখে যে যেখানে যাইতে বলছে আমার মুখ
সেখানে।
তো আমি স্কুলে ভর্তি হলাম, আমার সাথে কেউ কথা বলে না, আমার সাথে কেউ বসে না, বা আমি যখন পড়তাম তো মনোযোগ দিয়ে আমি স্যারের কথাগুলো শুনতাম, এবং যখন লিখতে দিত তো লিখতাম, কিন্তু অঙ্ক জিনিসটা আমি বুঝতে পারতাম না। তো একদিন স্যার আমাকে অনেক মার দিছে যে তারকাটা আছে না, তারকাটা আমার হাঁটুর পায়ের নিচে দিয়ে আমাকে দাঁড় করে রাখছিল। তো রাখার পর আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, কিছু কিছু স্টুডেন্টরা অনেক হাসাহাসি করতেছিল যে মজা হয়েছে মজা হয়েছে, একটা ভালো হয়েছে। এরকম করার পরে আমি আম্মুকে এসে বললাম যে আমি আর স্কুলে যাব না। বলতেছে কেন? বলে আমাকে নিয়ে এরকম টিচারে শাস্তি দিছে, আর স্টুডেন্টরা হাসাহাসি করে, কেন হাসাহাসি করে? তখন আমি বললাম আমি দেখতে সুন্দর না, আমার দাঁতটা উঁচা, সেই জন্য। তেরম করে ক্লাস ওয়ান থেকে আমি ক্লাস টুতে উঠলাম প্রাইমারিতে। তো টুতে ওঠার পরে আমাদের গ্রামে একটা নতুন একটা স্কুল খুললো, ব্রাক স্কুল। তো দেখি কি ওটাতেই সবাই ভর্তি হচ্ছে। ব্রাকে চলে আসলাম, তো আব্বু তো রাগারাগি করতেছে, এরকম বানা করতেছে কি লাগা পড়াশোনা নিয়ে, লাস্টে তো পড়াশোনাই হবে না। তো আমার মা বলতেছে তোমার ছিল না, তোমার মতোই হয়েছে। তো এক রকম বিতর্ক হওয়ার পরে আব্বু আমার সাথে একটু ঝগড়া হয়। তো এরপর আমাকে ব্রাক স্কুল, জাতীয় সঙ্গীত আছে না, তো ওটাতে গান শেখাইতো, ছবি আঁকা শেখাইতো, তো ওটাতে শিখতাম, গানও শিখতাম, একটু একটু বুঝতাম। তোমার গলাটা না কেমনে ভালো ছিল এটা সবাই বলতো। তো আমার টিচার ছিল ফেন্সি আপু, তো উনি আমাকে ভীষণ আদর করতেন। তো একদিন আসতেছিলাম, বাসায় আসতেছিলাম, বাসায় আসার পথে আমি ফটকার পুষ্কনিতে পড়ে গেছি, আর আমার যারা বন্ধুরা ছিল তারা, আমি তাদের পিছনে ছিলাম, তখন কতটা দৌড়াতে পারতাম না, কারণ একটু সমস্যা ছিল শরীরের। তো পুষ্কনির কচুরি পানা আছে না, তো কচুরি পানার কাছে গিয়ে আমি আটকে গেছি গা, মানে এমন ভাবে পড়ে গেছি, মানে চিত হয়ে পড়ে গেছি। এখন যদি আমি উঠে যাই একদম পানির ভিতরে ডুবে যাবো,
বুঝতে পেরেছি,
ওঠার মতন আর কোনো উপায় থাকবে না। তো কে যেন দেখছে, দেখার পরে আমার বোনদেরকে গিয়ে খবর দিছে যে কুলসুম তোর ভাইটা কিন্তু পড়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে উঠা। পরে গিয়ে উঠাইছে, উঠানোর পর আমাকে বাসায় নিয়ে গেল, আমার অনেক জ্বর আসছে, এক পর্যায়ে এমন জ্বর আসছে যে আমার চোখে মুখে পানি আসতেছে অনেক, আম্মু তো অনেক কানাকাটি করতেছে। ডাক্তার দেখাইলো, কি ওষুধ যেন দিল, ডাক্তারটা খাওয়ার পরে আমি ভালো হয়ে গেলাম, স্কুলে যাইনি প্রায় দুই দিন। এভাবে ক্লাস থ্রি তা করলাম। ক্লাস ফোরে যখন আমি উঠলাম, তো আমার স্কুল লাইফটা না আসলে এত সুন্দর ছিল না। আমি যেখানে যখন ভর্তি হতাম বা নতুন বন্ধুদের সাথে যখন পরিচয় হতো, আমাকে দেখতে পারতো না, তখন আমি ওদেরকে বলতাম আমার চেয়ার রাখার পর ওইটা তারা আমি বানাইনি, আল্লাহ আমাকে বানাইছে, কেন তুই এরকম করছিস? বলে যা, আমাকে খেলতেও নিত না। তো আমার মা আমাকে বলতো যে তুমি খেলতে যাইও না, যাইব না, আমি যাবো না, আমি একা একা কিভাবে থাকবো বলো? তো বলতেছে এইভাবেই থাকতে হবে, কি করবা, কেউ না নিলে
ছেলে মেয়েরা কেউ আপনার সঙ্গে মিশতে চাইতো না,
স্কুলেও
না, খেলাধুলোতে না, কোথাও
খেলাধুলো হতো না।
এটার পেছনে আপনার এই শারীরিক সমস্যাটাই দায়ী ছিল, তাই তো
মনে হয়?
আপনি তাই মনে করতেন? আপনি কারণ কি খুঁজে পেতেন সেই সময়ে যে এই কারণে আপনার সঙ্গে?
তারা বুঝতাম না,
বুঝতেন না,
বুঝতাম না। তো
মা কি বলতো এই সময়টা, সান্ত্বনা কি দিত?
সান্ত্বনা দিত, ওদের কাছে যেও না, ওরা ভালো না, ওরা পচত, ওই জন্য তোমাকে নেয় না। এটা মা যেটা বলতো সেটাই বুঝতাম। তো মা তো কাজে অনেক ব্যস্ত থাকতো, আব্বু তো থাকতো কাজে, বাসায় আমি একা ছিলাম, আর আপুদের তখন আস্তে আস্তে বিয়ে শাদী হয়ে যাচ্ছে, কোনো আপু বাসায়
তখন আপনারা খেলতে নিত না, স্কুলে গেলে কেউ পাশে বসতো না, কোনো বন্ধু পাচ্ছেন না, বাসায় বসে তখন কি করতেন, একা একা কি করতেন?
মাটিতে বসে ছবি আঁকতাম, পাখি আঁকতাম, এই আর কি, মানে দুষ্টমি করতাম। আব্বু চক সিলেট দিত, বলতো বাটিতে আঁকাও না, তুমি চক সিলেটে লেখো, একা শিখতে পারবা। তো ক্লাস ফোরে যখন ওটা যখন গেলাম, তখন আস্তে আস্তে আমাকে সবাই কেন যেন মানে কথা বলতেছে, বলে আজকে আমি তোর কাছে বসবো। আমি কই হঠাৎ আমার কাছে আজকে বসতে চাচ্ছিস কেন, কি হচ্ছে? কয়েকটি না, সবার সাথে মেশে দেখছি যে তুই আসলে অন্যরকম, তুই দেখতে যেমনই হস না কেন, আজ থেকে আমি তোর বন্ধু। তখন আমি অনেক খুশি হলাম।
কে বলেছে এটা? সবাই কি বলছে?
আমার বন্ধু সুমন একজনই বলছে শুধু,
আচ্ছা
আর কেউ বলেনি। তো বাসায় গেলাম, আমি খুশি হলাম, অনেক হাসতেছিলাম। তোমার বলতেছে কি হয়েছে, আমার পাগলা ছেলেটা, আমাকে পাগলা বলতো। তো বলতেছি যে মা, সমন আজকে আমার সাথে বসছে, আমার সাথে কথা বলছে, বলছে আমি ওর বন্ধু। আচ্ছা, তো আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, তো আমার বাসায় রান্না বান্না করবে কে? আমার আপুরা স্কুলে চলে গেছে। সামনে একদিন ঘর ঝাড়ু দিতে নিলাম, বিছানা গুছাতে নিলাম স্কুল থেকে এসে, তো পাড়ার সবাই দেখতেছে যে হায়দারের বেটার দিকে বেটি মেশার কাজ করতেছে। আমি বলতেছি বেটি মেশার কাজ করলে কি হয়েছে, আমার মা অসুস্থ না, আমার আপু স্কুল থেকে আসতে আসতে বিকেল হয়ে যাবে, রান্না করবে? রান্নাটা আমি তখন পারতাম না, যেমন ঘরটা গুছাতাম, ঘরটা ঝাড়ু দিতাম, বা লাড়কি চুলার ছাইটা তুলে ফেলতাম। তো ওই দিন আমি পড়তে বসে নেই বিকেল বেলা, তো আমার আপু সে আমাকে অনেক মার দিছে।
কেন
কুলসি মাপা,
কেন
পড়া কমপ্লিট করছ না কেন, পড়তে বস না কেন, কি ব্যাপার? তখন বললাম আম্মু তো জ্বর আসছে, আম্মুর মাথায় পানি দিলাম, পানি দিয়ে আমি এগুলো সারলাম, যে তুমি এসে রান্নাটা সেরে ফেলাইবা, কারণ দেশের বাড়িতে তো কারেন্টের আলো নেই, কুপিতে রান্না করতে হয়। তো এই জন্য এরপরে মায়ের দেওয়ার পরে আমার আর একা পয়সা বলতেছে কি ব্যাপার, আর আমার তো চুস্কের লেগা। তারপর যে দুই বোন আবার লেগে গেল আমাকে নিয়ে, তো আমি কি করলাম, চুলার পরে গেছি, যাওয়ার পরে হঠাৎ করে পিছন থেকে আমার আগুন লেগে গেছে
আপনার শরীরে,
আমার পিছনে গেঞ্জিতে লাগে, যাওয়ার পরে মাঝখানে চামড়াটা একটু পুড়ে গেছিল। পরে মলম লাগাই দিছে, তারপরে সে আবারও জ্বর আসে, কিন্তু আমার জ্বর জিনিসটা প্রায় আসতো, রাত্রে হলো অনেক জ্বর আসতো। তো জ্বর আসার পরে ওই ডাক্তার না থাকে, পরে কবিরাজ দেখাচ্ছে। কবিরাজে কি করলো, তেঁতুল গাছের ডাল আছে না, ডালের পাতা, ওই পাতাগুলো নিয়ে বাইন্দা আমার কোমরে দিল, বলছে এটা 7 দিন ধরে নিয়ে কিন্তু রাখতে হবে। তো রাখার পরে শালা কি হল, রাখলাম, আমি তো গোসলও করতে পারতেছি না, শুধু জাস্ট মাথাটা ভিজাইতেছি, আমার শরীর তো গরমে তো জ্বলতেছে। তারপরে 7 দিন যখন হয়ে গেল, তারপরে আমাকে গোসল করালো। গোসল,
আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং আজকের এই জীবনের গল্পে শুধু একটা কথা বলতে চাই। 152তম পর্বে যে মমিন আজকে এখানে উপস্থিত আছে, সেই মমিনের মতো হয়তো অসংখ্য মমিন আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন মমিনকে এখানে আমরা এনে দেখাতে চাচ্ছি যে এই যে জন্ম থেকেই ও যে অসুখের কথাগুলো বলছে বা যেভাবে ও 8-10টা মানুষের মতো না, আসলে ওর কি হয়েছে বা কি সমস্যা নিয়ে ও বেড়ে উঠছে এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এবং ক্লাস 4 এর মমিনের কাছে বা মমিনের জীবনের গল্পে আমরা রয়েছি, আমরা 25 বছরের মমিনকে এখানে তুলে ধরার চেষ্টা করছি পুরো সময় ধরে। এই মমিন যখন নিজের পরিচয়, নিজের শরীরের অসুখ কিংবা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেটা যখন আপনাদের সামনে ফোকাস করবে, তখন এই মমিনের মধ্য দিয়ে আপনার চারপাশের পরিচিত জনের মধ্যে অনেক মমিনকেই আপনি খুঁজে পাবেন। কিন্তু কিভাবে এরা সমাজে প্রতিনিয়ত ট্রিট হচ্ছে, কি হয় এদের ফিউচার, কিভাবে এরা বেঁচে থাকে, কোন ধাক্কাটা আজকে আপনার অন্তরে দেবে আজকের এই জীবনের গল্প, কি আপনি শিখবেন, সে পর্যন্ত জানার জন্য আপনাকে একেবারে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা বারবারই একটা কথা বলে থাকি, হ্যালো 920 একটি জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম এবং এখানে শুধু একটা বিষয় লক্ষ্য রাখা হয় যে জীবনের গল্প থেকে আপনি কিছু লেসন পান কিনা, সেটা বরাবরই থাকে, আজকেও সেটা থাকবে। প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পরে আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আজকের এই অতিথির ছবি প্রাসঙ্গিকভাবে যখন সময় হবে তখনই আমরা দিয়ে দিব আমাদের ফেসবুক পেজে, তাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে সে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, ওখানে গেলে পেজটি পাবেন আপনি আরজি কিবরিয়া নামে, প্লিজ লাইক দিতে ভুল করবেন না। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
3 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে অবশ্যই, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, খালিদ রয়েছে, লোবান রয়েছে, এবং সঙ্গে রয়েছে আমার আজকে যে বন্ধুটি, তার নাম হচ্ছে মমিন, নামটা অনেক সুন্দর। মমিন শব্দটা উচ্চারণ করলে অন্তরের মধ্যে একটা শান্তি লাগে, শান্তি লাগে এই কারণে যে সৃষ্টিকর্তা মমিন বান্দা পছন্দ করেন। যাই হোক, মমিন নামটা অনেক পছন্দের নাম আমার, এবং মমিন তার জীবনের গল্প নিয়ে এসছে এখানে লাখো মানুষকে শোনানোর জন্য। কিন্তু এই দুঃখের বিষয় হচ্ছে যে এই মমিন তার জীবনের কোন একটা গল্পে একটা পর্যায়ে হয়তোবা বলবে, তার যে ফোন কলটি ছিল সেখানে ছিল এরকম, সেটা শুনেই আমি মূলত অ্যাট্রাক্ট হই, তার সঙ্গে যোগাযোগ করি যে ভাইয়া আমি সারাদিন ঘরের ভেতরে থাকি, আমি ঘর থেকে বেরোতে পারি না, সন্ধ্যার পর বের হই, আমি 8-10টা মানুষের সাথে মিশতে পারি না। তারপরেই তার প্রতি আমার একটা ইন্টারেস্ট জাগে, কি তাহলে এই মানুষটা কে, এবং এই মানুষটা কি অচ্ছুত হয়ে গেছে, এ কি অচ্ছুত যাকে ছোঁয়া যায় না, যাকে দেখা যায় না। এই মানুষটিকে আজকে আমি রেডিওর মাধ্যমে লাখ লাখ মানুষের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এবং আমি খুব গর্ব সহকারে এই মমিনকে উপস্থাপন করতে চাই, কারণ আমি বিশ্বাস করি হ্যালো 8920 শ্রোতা যারা আছেন তারা সত্যিকার অর্থেই মানুষ। আমরা ফিরে যেতে চাই মমিনের জীবনের গল্পে, তাকে দেখার জন্য হোক, তাকে কিছু বলার জন্য হোক, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, প্লিজ ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না। হ্যাঁ মমিন, আপনি বলছিলেন যে কবিরাজ আপনাকে তেঁতুল
পাতা গোসল করতে পারবো না, এদিকে তো আমার শরীর জ্বালাপোড়া করতেছে, শুধু জাস্ট মাথায় পানি দিতে পারতেছি, কিন্তু আর কিছুই করতে পারতেছি না, এমনকি হাঁটতেও পারতেছি না, আমার শরীর এত অসুস্থ লাগতেছে যে আমি কাউকে বলতে পারতেছি না যে আমাকে গোসল করাই দাও। কারণ একবার বলছিলাম যে আমাকে গোসল করা দাও, তখন আম্মু বলতেছে বাবা আর কয়েকটা দিন ধৈর্য ধরো, 4 দিন চলে গেছে আর মাত্র 3টা দিন আছে। 3 দিন চলে গেল, চলে যাওয়ার পরে গোসলটা করলাম, গোসল করার পরে দেখি কি যে মানে আমার হাত পা কাঁপতেছে, কেন কাঁপতেছে আমি তখন বলতে পারিনি, বুঝতে পারিনি। তখন এক পর্যায়ে গোসলটা যখন শেষ হয়ে গেল তখন আমি ঘরে আসলাম, তো ঘরে আসার পরে আমি আম্মুকে বলছি আম্মু আমাকে একটু পানি দাও, তো আম্মু করছে কি আমাকে পরা পানিটা না দিয়ে, তো কবিরাজ বলছিল পানিটা তুমি আর খাওয়াই যাও, তো পানিটা আম্মু দিতে ভুলে গেছে, ওই পানিটা না দিয়ে আমাকে নর্মাল পানিটা দিছে, তো ওই পানিটা খাওয়ার পরে আমি মানে একটু অজ্ঞান হয়ে গেছি। পাড়ার লোকজন দৌড়ে আসছে, আপুরা কানাকাটি করতেছে, আর আমার বড় আপু তো তখন বিয়ে হয়ে গেছে, উনি খবর পাবেন তারপর আসবেন, যে বলতেছে ওর বাবার কেন এমন হতেছে, গ্রামের মানুষ অবাক হয়ে যায় যে কেন এরকম হয়ে যাচ্ছে, কেন এরকম রোগাটার মতো হচ্ছে, কেন এরকম অসুস্থ হয়ে যায় বারবার, কেন এরকম জ্বর আসে বারবার, কি সমস্যা, আর এরপরে আসলে তাবিজ দিল, মানে তাবিজ, তেঁতুল পাতা, পড়া পানি এসব আর কি। তাই তো ডাক্তার আর তেমন দেখায় না, ডাক্তার দেখায় তখন যখন জ্বর আসে বারবার। তো কি ওষুধ টষুধ দেয়, ওগুলো খাই, দুদিন পর ভালো হয়ে দেখা যায় কি আবার জ্বর আসে। তো মা তো কান্নাকাটি করে, নামাজ পড়ে, তো মার কান্না দেখে আমি তো থাকতে পারতাম। এক কথায় আমি আমার মার অনেক ভক্ত, অনেক ভক্ত, যে মাকে আড়াল করতে পারতাম না, বা মার সাথে যদি কেউ ঝগড়া করতো বা আমার উপরে যদি মাকে জোর করে কথা বলতো, আমি খালি একটা কথা চিন্তা করতাম, আচ্ছা মা না জানি আজকে মারা যায়। হয়তো অনেক সময় আছে যে মেয়েদের সন্তানদের কথা মারা হিট যে যদি কথা বলে মারা সহ্য করতে পারে না, তো আমি সবসময় মার পিছিয়ে পিছিয়ে থাকতাম, ফলো করতাম যে আমার মা যদি, আমার মাটা যদি কিছু হয়ে যায় আমাকে কে দেখবে, আমাকে কে ইয়ে করবে, মার মতো করতে কেউ দৌড়াতে পারবে না। তারপরে এক পর্যায়ে বলতেছে আল্লাহ তাআলা একটা পাঠাই দিছে, পাগলা ছাগলার মতো পাঠাইছে, না পাঠানোই ভালো আসছিল।
কে বলেছে এটা? মা?
আমার বোনেরা,
বোনেরা এটা বলেছে।
কষ্ট বলছে, কানাকাটি করতেছে আর বলতেছে কেন পাঠাইছো খোদা তুমি, আর না পাঠালে পারতা, আর পাঠায় তো আমাদের সংসার অনেক সমস্যা হইতেছে, আজকে এখানে দৌড়ে দিলে কালকে ওখানে দৌড়ে দিলে, আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা। তো আমার তো অনেক জ্বর আসছে, এতটাই জ্বর আসছে যে মানে আমি শুধু মানে শুনতে পাচ্ছি কিন্তু চোখ মিলে দেখতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, মানে চোখে পানি আমার এমনিতে ঝরে পড়তেছে। তো এরকম করে গেল, এরকম করে যাওয়ার পর ঠিক 7 দিন পরে আবার একটু সুস্থ হয়ে গেলাম, আবার স্কুলে গেলাম। তো আমি যে ব্রাগ স্কুলে পড়তাম ক্লাস ফোরে, তো ফ্রেন্ড সাপা বলতেছে কি ব্যাপার তোমার এমন হয় কেন ভাইয়া, মানে আমাকে ভাইয়া বলতাম, আচ্ছা ঠিক আছে তোমার মনটা তো আজকে ভালো না, একটা গান শোনাবা। তো আমি জাতীয় সঙ্গীত গান তো শুনেছিলাম এক দুই লাইনের মতো। তো শোনানোর পরে সবাই হাত তালি দিল, তো চারপাশে টাকা দিয়ে দিয়ে সবাই হাত তুলে দিছে, যারা আমাকে সহ্য করতে পারতো না বা দেখতে পারতো না। তো এক পর্যায়ে আমি একসময় জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে তো কেউ সহ্য করতে পারতো না বা দেখতে পারতো না, আজকে তোমরা হাত তালি দাও। হাত তালি দিলাম এই কারণে তোমার গলাটা অনেক সুন্দর। তখন শিল্পী হওয়া বা গায়ক হওয়া এগুলো তো বুঝতাম না, কারণ গ্রাম দেশে তো ওরকম কোনো টিভি ছিল না, একমাত্র রেডিও ছিল শুধুমাত্র। তো এরপরে থেকে সবাই আমাকে আস্তে আস্তে কথা বলতে লাগলো, যদি খেলতে না চাইতাম জোর করে খেলতে নিয়ে যাইতো, খেলতে অনেক সময় চাইতাম না এই কারণে দেখা যাচ্ছে শরীর ভালো না বা আমার আম্মুর শরীরটা ভালো না, আমাকে মেয়েদের কাজকর্মটা একটু করতে হবে, চিন্তা করতাম যে মার একটু হেল্প হবে। এগুলো করতে করতে আমি এক পর্যায়ে মেয়েদের কাম শিখে গেছি। তখন তো টিউবওয়েল ছিল, টিউবওয়েলটা একটু শক্তই ছিল, তো টিউবওয়েল চাপতে গিয়ে হাতে আমার সাবান ছিল, তো বুঝতে পারি না যে পিছলে গিয়ে আমার দাঁতে বাড়ি খাবে, দাঁতে বাড়ি খাবে যে দাঁতটা একটু ভেঙে গেছে গা। তো মা বলতেছে কি হবে তোমার দাঁত ভেঙে গেছে কেন, কিন্তু দাঁতটা আমার নড়ে নেই আর মানে রক্ত বের হয়নি, একটু ব্রেনের মধ্যে গিয়ে একটু শক লাগছে যে এরকম হয়ে গেল। তো এরকম করতে করতে প্রায় 6 মাস বছর চলে যায়, উঠলাম আমি আবার ক্লাস 5-এ, তখন আবার চলে গেলাম আমি প্রাইমারিতে, তখন বয়স আমার হলো 12। তো 5-এ ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে যখন প্রথম সাময়িক পরীক্ষা যখন চলে আসতেছে, তো আমি আমার এক খালাতো বোন নীলুফা তো আমাদের ঘরেই থাকতো, তো দুজনে একই ক্লাসে পড়ি, পরীক্ষা দিব, তখন তো কারেন্ট আলো ছিল না, তখন বলতেছি আচ্ছা নীলুফা ক্লাস 5-এর তো পরীক্ষা এসে গেল, তুমি কি কি প্রশ্ন পাইছো আমাকে একটু দেখাও। তো বলতো আমি তোরা কেন দেখাতে যাবো রে, যা তুই কিছুই পারবি না, তোকে আমি দেখাতে পারবো না। কেন দেখাতে পারবি না, তা তুই আমাদের ঘরে শুতে আসছিস কেন, তুই ঘরটা বেরিয়ে যা। তো একবার যেরকম লেগে গেল, ও বের হয়ে যেতে লাগলো, তখন আমি চিন্তা করলাম না ওকে বের করে দেবো না, ওকে রেখে দিই। তো মা আমাকে একটা থাপ্পড় দিল, তুমি আমার সাথে দেড় ব্যবহার করতেছো কেলে, যে মা দেখো ওকে কি প্রশ্ন দিছে, কি দাগায় দিছে, আমার একটু দেখতে দিল না। তো বলতেছে মা আমার ছেলেটা হলো হাবা গোবা, তুই ওর কথা রাগ করিস না মা, তুই একটু দেখতে দিস।
আচ্ছা আচ্ছা।
তো আমার আম্মুকে নানি ডাকতো, ঠিক আছে দেখতে দেবো। তো দুই এক লাইন দেখাইলো, দেখানোর পরে পরীক্ষা দেওয়ার পরে ভালোই অ্যান্সার করলাম, মানে 2 হয়েছিল রোল আমার। তো সবাই বলতেছে দেখ অরে যারা কেউ পছন্দ করতো না আজকে ওর কিন্তু 2 হয়েছে, তোদের মতন কিন্তু কিন্তু এত বোকা না। তো বলার পর আর কি ঠিক আছে। তো আরেকজন আছে সাজু করে নাম, ও ক্লাস 5 পরে, ও আবার একটু মানে বড় লোক, মানে আমাদের সাথে ভালো পোশাক আশাকের দিক দিয়ে ভালো, চেহারার দিক দিয়ে ভালো, আমি তো আর ওই রকম না। তো বলতেছে এবার তো তুই 2 রোল করলি, সামনে বার কিন্তু তুই 2 রোল করতে পারবি না, তোকে আমি নিশা নামাই দেবো। আমি আবার একটু অঙ্কে দুর্বল ছিলাম, তারপরে এক সময় এরকম করে প্রথম সাময়িক পরীক্ষা যাওয়ার পর দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলে আসার পর্যায়ে এক মাস পরে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা শুরু হবে। তো চিন্তা হলো যে ও তো আমাকে কথাটা বলছে। তারপরে এক পর্যায়ে পরীক্ষা আসলো, পরীক্ষাও দিলাম। এটা দেওয়ার পরে আসলে আমি একটা অঙ্ক ভুল করছিলাম। একটা অঙ্ক ভুল করার পরে রোল আমার মানে তিন হয়ে গেছে, আমি সেকেন্ডে থাকতে পারলাম না। তারপরে আমার জ্বরের তো একটা লক্ষণ আছে, তো এরকম করে জ্বর আসতো। তো আমার আপু খানপুর হসপিটালে চাকরি করেন 30 বছর ধরে। তো তখন আমি গ্রামে ছিলাম, তো মা চিন্তা করলো এরকম সমস্যা হচ্ছে, ওকে আমি ঢাকায় নিয়ে যাব। আব্বুকে দিয়ে ঢাকায় পাঠালো আমাকে। ক্লাস ফাইভে আমি ফাইনাল পরীক্ষা দিতে পারিনি, এরপরে আমাকে ঢাকায় আসতে হলো, শুধুমাত্র আমার শারীরিকের অবস্থার কারণে। তো ঢাকায় আসলাম, আপু আমাকে ডাক্তার দেখালো, তখন বয়সটা কিন্তু আমার 12। তো প্রথম দিনে ডাক্তার দেখে বলল যে এখনই বোঝা যাচ্ছে না ওর সমস্যাটা কোথায়। এরকম করে গেলে আমি আমার আপুর বাসায় থাকতে থাকলাম। তখন আমার আপুর একটি মেয়ে হয়ে মারা গেছে, তখন শুধু আমি আর আমার আব্বু আসছে বেড়াতে, আম্মু আসছে অনেক পরে, যখন আমার আপুর দ্বিতীয় সন্তান হয়।
ওকে, মানে আপনারা কি আপুর বাসায় আছেন
এখন?
ঢাকায়? কোথায়? ঢাকায় কোথায়?
ঢাকা নারায়ণগঞ্জ।
আমি বললাম যে সেই সময়টা যখন আপনার 12 বছর বয়স, আপনাকে যখন দেখাতে এসছেন, তখন আপনি ঢাকা কোথায় উঠেছেন?
ঢাকা নারায়ণগঞ্জ উঠে আসছি।
নারায়ণগঞ্জে মানে কার বাসা এটা?
নারায়ণগঞ্জে আমার আপু ভাড়া থাকে।
ভাড়া থাকতো, সেখান থেকে আপনারা ট্রিটমেন্ট করাচ্ছেন?
ওখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছেন। তো তারপর ধরা পড়ে না, বলতেছে সমস্যাটা তো এখনই হবে না, একটু সময় লাগবে। একটু সময় লাগবে করে করে আমার স্কুল মিস যাচ্ছে, অনেক কিছু সমস্যা হচ্ছে। এরপর থেকে আমার পড়াশোনা হয়নি, পড়াশোনা অফ হয়ে গেল। এরকম করতে করতে প্রায় এক মাস ধরে, এরকম করে এক মাস দুই মাস তিন মাস ধরে ডাক্তার দেখাতে লাগলেন। তো দেখানোর পরে তো বিদেশ থেকে একটা ডাক্তার আসলেন, আসার পর উনি ধরে ফেললেন, বলতেছে ওর তো থ্যালাসেমিয়া হয়েছে।
কি হয়েছে?
থ্যালাসেমিয়া মানে রক্ত শূন্যতা, ও আমার রক্তের কণিকাটা দুর্বল, রক্ত তৈরি হয় না শরীরে।
ওকে,
ঠিক আছে,
থ্যালাসেমিয়া।
হ্যাঁ, আপু অবাক হয়ে গেল। তো আমি বুঝতে পারলাম যে রক্ত না থাকলে তো মানুষের সমস্যা হয়, এই কারণে আমার জ্বর আসতো। বংশগত হয়, এটা বংশগত ছাড়াও হয়ে যায়। তো এরপর থেকে আমাকে ব্লাড নিতে হলো। যখন তিন মাস হয়ে গেল ধরা পড়লো, ধরা পড়ার পরে এক মাস পর আবার জ্বর আসলো। তো জ্বর আসার পরে মানে এতটাই জ্বর আসছে যে মানে বলার মতো না। আপু আমাকে ডাক্তারখানায় নিল, নেওয়ার পরে বলতেছে ব্লাড লাগবে, আমার ব্লাডের গ্রুপ হলো এবি পজিটিভ, তো এটা তো পাওয়া যায় না, খুব কঠিন একটা গ্রুপ, তো এখন কি করবে। তারপরে রক্ত সংগ্রহ হয়ে গেল, তারপরে আমি ব্লাড নিলাম ধীরে 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 ধীরে। এভাবে এক মাস পর পর আমাকে ব্লাড নিতে হতো, এক মাস পর যদি বাদ যেত তাহলে আমার জ্বর আসতো, প্রচণ্ড জ্বর আসতো, মানে অনেক কাঁপতাম, চোখ লাল হয়ে যেত, চোখ দিয়ে পানি পড়তো। তারপরে এরকম করতে করতে ধীরে 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 তিন মাস দুই মাস ছয় মাস কখন নিতাম, এরকম করতে করতে বছর চলে গেল। তারপরে এভাবে ব্লাড নিতে হচ্ছে, নেওয়ার পরে এরকম করে দেখা গেছে, এরপরে মানে ভালো চেনার পরে বাসায় থাকতে হচ্ছে, যেহেতু আপুর বাসায় কেউ নেই। আমার আপুর দুলাভাই ইয়েতে থাকেন, ঢাকা মহাখালী থাকেন।
আপুর দুলাভাই না আপুর হাজবেন্ড? মানে আপনার দুলাভাই,
সরি, আপুর হাজবেন্ড ঢাকা মহাখালী থাকেন, আর আপু থাকেন নারায়ণগঞ্জ। তো উনিও চাকরি করতেন, উনি ঢাকায় চাকরি করতেন, সপ্তাহে একদিন দুদিন আসতেন। তো আমাকে থাকতে হলো, আমি আমার আম্মুও তখন থেকে গেল আপুর বাসায় আমাকে নিয়ে, আমরা তিনজনই রয়ে গেলাম। তো এরকম করতে করতে রান্না বান্না বলেন মানে যত কিছু মেয়েদের কাজ আছে সবকিছু আমি শিখে ফেললাম। তো শিখে ফেলার পরে এক পর্যায়ে আপু বলতেছে আচ্ছা তো আমি রান্না করতে পারতেছি না। তো আমি বললাম সমস্যা নেই, আমি রান্না করতে পারবো। তো আপু বুঝতে পারেনি যে আমি ভালোভাবে রান্না করতে পারবো বা কিছু করতে পারবো। তো একদিন আমি মাছ কাটতে বসলাম, মাছ কাটতে বসার পরে আসলা আমার আঙুলটা কাটে গেছিল পুরো। তো আপুর সাথে অনেক রাগারাগি করতেছে, ব্যাপারটা কি তুমি আর মাছ কাটতে দিচ্ছ? আমি তো কাটতে দিইনি, ও তো কাটতে দিচ্ছে, কারণ আপু এই জন্য রাগারাগি করতেছে যে আমার শরীর থেকে একটু রক্ত চলে গেলে এই রক্তটা তো হয়তো অনেক সময়ের ব্যাপার লাগে, ওকে তুমি এই ধরনের ইয়ে করতে দেবো না। তো এইভাবে যাওয়ার পরে এইভাবে আমার দিন কাটতে থাকলো। তো আপুর মেয়ে হলো, তো আমার মা এক বছর থাকলো, থাকার পর আমার মা আমাকে রেখে চলে গেল,
মানে নারায়ণগঞ্জে রেখে চলে গেল।
কারণ আমার ভাগ্নি যখন হলো দ্বিতীয় সন্তান, হওয়ার পরে ওকে আমি বড় করে তুলি, মানে আমার ভাগ্নির পিছনে অনেক মানুষ লাগছে, মানে অনেক মানুষকে নিতে হয়েছে তাকে বড় করার জন্য। আমি আমার মার সাথে মাকে ছাড়া থাকতে পারছিলাম না, তো আমিও চলে গেলাম। তো আরেকটা কাজের মানুষ ঠিক করলেন, ও থাকলো 6 মাস, 6 মাস থাকার পরে সেও চলে গেল। এরপর আমার খালাতো বোন আসলো, আসার পরে সেও মানে আর কি 3 মাস থাকলো, চলে গেল। এরপর আমার এক দূর সম্পর্কে চাচাতো বোন আছে, ও থাকলো 2 বছর, পাতিয়া করে নাম, তো আর কি চলে গেল। চলে যাওয়ার পরে এরপরে আপু একটা চিঠি লিখলো, তখন তার মোবাইলের ইয়ে ছিল না, দিনটা ছিল না। তো আপু একটা করুণ ভাবে চিঠিটা লিখলেন, বলতেছে ভাই মুমিন, আমি একে কষ্টই করব শুধু, আমার মেয়েটাকে কে দেখবে, তুই যদি পারিস ভাই তুই এখানে চলে আয়। তখন চিন্তা করলাম, তখন তো আমি আর একটু ঢাকা শহরে আসার থাকার খুব ইচ্ছা জাগতো, যে আমি ঢাকা শহরে থাকবো। বন্ধুদের বলতাম আমি না ঢাকায় চলে যাবো, আমাকে আর দেখতে পারবি না তোরা, আমি আর কখনো হয়তো গ্রামে বেশি একটা আসতে পারবো না। তো এইভাবে হঠাৎ করে ঢাকা চলে আসলাম। আমার ভাগ্নিকে এয়ারপোর্ট থেকে দেখাশোনা বলেন, গোসল বলেন, খাওয়া দাওয়া বলেন, সবকিছু আমাকে এভরিথিং দেখতে হতো, দেখতাম। তো এভাবে দেখতে দেখতে আমার ভাগ্নিকে বড় করতাম, স্কুলে নিয়ে যাওয়া আসা, বেঁচে নিয়ে যাওয়া আসা
নারায়ণগঞ্জে।
হ্যাঁ,
ওকে।
আমাকে পড়াশোনা ইয়ে করাবে, আর ওই সময় রাস্তাঘাট আমি তেমন ভালো চিনতাম না। তো তারপর বাধ্যতামূলক হয়ে আমার এই সাংসারিক কাজটুকু দেখতে হতো, কারণ সারাদিন আপু বাসায় থাকতেন না। তো চিন্তা করলাম যে সে আমাকে শারীরিক ভাবে ট্রিটমেন্ট করাইতেছে, বাঁচাইতেছে, আমিও তার দ্বারা বাঁচিয়ে রয়েছি। নিয়ে যেতাম, নিয়ে আসতাম ভাগ্নিকে, এইভাবে আসতে ধীরে ধীরে ভাগ্নিও বড় হতে লাগলো। কিন্তু এক সময় চিন্তার হাতে ধরা পড়ছিলাম, যা ভাগ্নিকে নিয়ে যাচ্ছি তো হঠাৎ করে দেখি একটা ছেলে ধরে ফেলছে আমার ভাগ্নির পিছন থেকে হাতটা। তখন ও কানা করে উঠলো, তো বল তখন আমি চিল্লান্তে উঠলাম যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তখন একটা লোক এসে বলতেছে তোমাদের বাসা কোথায়। তখন আমি বললাম আমাদের বাসা তল্লা তল্লা। তো ওই লোকটা আমাদের বাসায় এসে পৌঁছে দিয়ে গেল। এরপর থেকে চিন্তা পড়লাম যে আমি কি করবো এখন, ওকে কে স্কুলে নিয়ে যাবে, কি আসবে। তেরম কথাতে দিনজন চলে গেল। তখন আমি আর একটু বুঝের হলাম, আর একটু জ্ঞান হলো যে এমন কোনো সমস্যা নেই। তখন পথ ঘাট সব চিনে ফেলছি, পরিচিত হয়ে গেছি লোকজনদের কাছে। এইভাবে আর কি আমি আমার ভাগ্নিকে বড় করে তুললাম। তারপরে এখন যে রান্না বান্না করা, ঘর মোছা, কাপড় চোপড় খাসা, মশলা বাটা, মাছ কাটা, এভরিথিং আমি সব করি এখন।
একটা জিনিস আমরা বুঝতে পারছি প্রিয় শ্রোতা, যখন ওর আসলে পড়াশোনা করার বয়স এবং স্বাভাবিকভাবেই যখন নিজে থেকেই ওর স্কুলে পড়ার বয়স কিংবা নিজে থেকে নিজেকে গঠন করার বয়স, সেই সময়টাতে ও ঘরের মধ্যে শুধু ঘরের কাজ করছে এবং ওর ভাগ্নিকে বড় হওয়ার জন্য ও সহায়তা করছে। একজন কাজের মানুষ যেভাবে ঘর কন্যার কাজগুলো করে ঠিক সেভাবেই ওকে রাখতে হচ্ছে। একটা হতে পারে যেভাবে ছাড়া আর কোনো উপায় নেই ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে, যখন ও থ্যালাসেমিয়ার পেশেন্ট হয়ে গিয়েছে, অথবা আরেকটা হতে পারে যে ওর প্রতি প্রপার গাইডেন্স আসলে হচ্ছে না। ফ্যাক্ট আসলে কি ছিল আমরা ছোট্ট একটা বিরতির পর রাত 12:06 যখন ফিরবো তখন আমরা জানবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে, ফিরে আসছি ঠিক রাত 12:06। আর প্রিয় শ্রোতা, আজকের এই যিনি আমাদের সঙ্গে রয়েছেন হ্যালো 8920 তার জীবনের গল্প বলার জন্য, তার ছবি আমরা যে কোনো মুহূর্তে আমাদের ফেসবুকে দিয়ে দিব। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
শ্রোতার সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আপনার বন্ধু আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ এবং লোবান, এবং আমাদের সঙ্গে এখানে অতিথি হয়ে আছেন মমিন। তিনি একজন রক্তশূন্যতার রুগী, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি থ্যালাসেমিয়া। এবং এই থ্যালাসেমিয়া রোগীর যে অবস্থা সেটা সম্পর্কে অনেকেই হয়তো ওয়াকিবহাল আছেন, এবং তার যে ছোটবেলা থেকেই একটা শারীরিক সমস্যা, এবং এই সমস্যার কারণে শারীরিক বন্ধাত্ব যেটাই বলি না কেন সেটার কারণে তার যে বেড়ে ওঠা, তার যে সামাজিক জীবন, সেই জীবনে সে আসলে কতটুকু পেরেছে তার বলার জায়গাটি, এবং তার যে সাফার, সেই যে নিদারুণ জীবন অবস্থা সেটা আজকের এই জীবনের গল্প এবং সেটা আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে। আমরা মমিনের কাছে আবারও ফিরে যেতে চাই এবং একই সাথে আপনাকে বলতে চাই, আপনারা যদি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার জীবনের গল্প ছোট্ট করে বলে বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, আমরা মুমিনের কাছে আবারও ফিরছি। মুমিন, তারপর?
তারপর এভাবে আর কি আমি আর ভাইদিকে আসা নেওয়া যাওয়া করি। তো এক পর্যায়ে একদিন হঠাৎ করে আমি স্কুলের ব্যাগটা পড়ে গেছে আমার থেকে। তো পড়ে যাওয়ার পরে আমি যখন ব্যাগটা যখন নিতে গেছি তখন একটা গাড়ি আসছিল, ট্যাক্সি, এসে আমাকে ধাক্কা দিয়ে গেছে। তখন আমার হাঁটুর জায়গাটা অনেক আঘাত পেয়েছিলাম, তো হাড্ডিতে অনেক চোখ পেয়েছিলাম। ডাক্তার কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ আমাকে রেস্টে থাকতে বললো। তো একটা সপ্তাহ আমার বোনের অনেক কষ্ট হয়েছে, কাজ করানোর দিক দিয়ে, রান্না বান্নার দিক দিয়ে, খাওয়া দাওয়ার দিক দিয়ে। এক সময় আমার ভাগ্নির জন্য দুধ রস করলো আমার আপু, যে আমাকে গিয়ে আনতে হবে,
মানে প্রতিদিন যে
প্রতিদিন আমাকে একটা ছেলে ধরলো যে এই তোর নাম কি? তখন বলতেছি আমার নাম মুমিন, তুই কই থাস? তখন আমি বলতেছি আমি থাকি সামনে। দুধটা কি করস তুই, তুই খাস? তুই কি ছোট? আমি খান, আমার ভাগ্নির জন্য নেই, আমার ভাগ্নিটা তো ছোট। এরকম কথা তো অনেক টিটকারি দিতে থাকে, মানে দিনের পর দিন টিটকারি দেয়। আমি বাসায় এসে আপুকে তেমন ভয় কিছু বলতাম না, বলতাম না। তো একদিন আমাকে হুট করে বলতেছে তুই কি ছেড়ি, তুই কি ছেড়িদের মতন এরকম করে হাঁটস কিনলিগা বা ছেড়িদের মতন এইভাবে কথা কিনলিগা? তখন বলতো তোমার ভয়েস তো যেরকম তো সেভাবে কথা বলবো। তো এরকম কথা বলতে হঠাৎ করে ওই এলাকারই আমার এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, এক ছেলের সাথে, অপু করে নাম। তো একদিন আমাকে সাহস দিল যে তুমি যতটা দুর্বল হও এই জন্য তো মানুষ তোমাকে বলার অতটা সাহস পায়, তুমি প্রতিবাদ করতে পারো না। তখন বললাম প্রতিবাদ করতে গেলে আমাকে তো মার খেতে হবে। তো একদিন আমি প্রতিবাদ করছি, তার আমাকে চাকু দেখাচ্ছে, বলতেছে চাকু দিয়ে তোরে মেরে ফেলাম। তো ওই দিন ভয়ে আমি আর ওই দিক দিয়ে দুধ আনতে চাইনি, দুধ আনতে গেছি আবার আরেকটা রাস্তা দিয়ে। তো হুট করে একদিন আবার চিন্তা করলাম যে আচ্ছা দেখি আজকে এই রাস্তাটা দিয়ে যাই। সমন করে নাম একটা ছেলে ছিল, ও আবার মদ খেয়ে বসে আছে চিপায়, হাতের দুধের মগটা যে ছিল দুধের মগটাও মানে নাই হয়ে গেছে নাই। তো বললো এই ছেলেটা ওরে মারছে ঠাস করে। তো আমার আপু চিন্তা করতেছে ওরা তাকে শুধু শুধু কেন মারবে? তো আমি বললাম আপু আমাকে শুধু শুধু এরকম করে চেতায়, আমি মেয়েদের কাজ করি, আমি মেয়েদের এসব করি দেখে আমাকে হিজলা বলে। তখন হিজলা জিনিসটা বুঝতাম না, এটার কোন সমাধান হলো না। তারপর আমাকে বলতেছে যে তুমি বিয়ে শাদী করো না কেন? এবার অনেকে অনেকজন বলতে থাকে আচ্ছা তুমি বিয়ে শাদী করো না কেন, তোমার জীবনটা কি এইভাবে চলে যাবে, তুমি কি এইভাবে থাকবো তোমার বোনের বসে? তখন আমি বলতাম যে দেখেন আল্লাহ তালা যদি চান এইভাবে থাকতে তো আমাকে এইভাবেই থাকতে হবে, এখানে আমার কিছুই করার নেই, আমি নিরুপায়। বলতেছে তুমি তোমার গল্পটা একটু বলো না শুনি না কি সমস্যা? তখন আমি বললাম যে দেখেন বলতে পারা যায় সমস্যা না, কিন্তু এখানে তো সমাধান করতে পারবেন না। তারপর একটু সংক্ষেপে বললাম যে দেখেন আমি একটা অসুস্থ মানুষ। তো আমার উপর একদিন ওই এলাকার মোশারফ করে নাম আছে, তাকে বলে যে দেখেন ভাই আমি তো কাছে ঝড় করতে চাই না, আমরা এখানে ইতিমের মতো থাকি, আমাদের এখানে কেউ নেই। তো আমার ভাইটা অসুস্থ মানুষ, আমার ভাইটাকে ভাইটার সাথে এরম করে একটু ভাইটাকে একটু দেখে রাখবেন। এরপর থেকে আর জ্বালাইতো না, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে আবার জ্বালাইতো। একপর যে মারামারি লাগার পরে আসলে আমার ব্লেড পৌঁছে ছিল আঙুলের মধ্যে। তো এরকম কথা আমার দিনটা চলে যায়। এরপরে এক পর্যায়ে গান, তো আমি তো গান আস্তে আস্তে কিছু কিছু গান লিখতাম, বুঝতাম, তরকারি কাটতাম গুনগুন করতাম, মাছ কাটতাম গুনগুন করতাম, রান্না করতে যেতে গুনগুন করতাম। সবাই বলতো কি ব্যাপার তুমি কি গান পছন্দ করো? আমি বললাম হ্যাঁ আমি গান পছন্দ করি, আমি একজন গায়ক হতে চাই, হয়তো আমি পড়াশোনা করে নেতা থাকি, আমার মাঝে যদি প্রতিভা থেকে থাকে একদিন এটা অবশ্যই বিকাশ হবে। অনেকে আমাকে নিয়ে আফসোস করেন, অনেকে আমাকে নিয়ে ভাবেন। তো গান লেখাটা আমি আমার ফ্যামিলি থেকে কখনো ইয়ে পেতাম না, সাপোর্ট পেতাম না, বিশেষ করে আমি আমার আপুর কাছ থেকে, আপুর কাছ থেকে বড় হয়েছি। তো আপু একদিন আমাকে বলতেছে যে তুই যে গান নিয়ে করস এটা তো তুই তো অসুস্থ মানুষ। তো আমি বলতেছি আমি অসুস্থ হয়েছি কি হয়েছি? আমার নিজের প্রতি একটা বিশ্বাস আছে যে আমি গান অবশ্যই গাইতে পারি। তো বলতেছে তুই যে গান গাছ তোর যে রোগটা আছে এটা তো ভবিষ্যতে তো ব্লাড ক্যান্সার হয়ে যাবে, আবার যখন একা থাকি তখন চিন্তা করে এটা আমাকে কি বললো সে, নিশ্চয় তো এমন কিছু জানে যে উনি আমাকে খুলে বলেন না, কেন বলেন না, আর তুমি কষ্ট পাবো না কেন, ফ্যামিলি কষ্ট পাবে। তো চিন্তা কর, অনেক প্রশ্ন খুঁজি নিজের মাঝে কিন্তু প্রশ্নের উত্তর তো আমি পাই না।
না না আমি বুঝলাম না, মানে গান গাইলে এটা হয়ে যাবে এরকম কোনো কথা আছে নাকি?
মানে গান গাইতে গেলে আসলে মানে ভালো চেহারা লাগে, ভালো বডি ফিটনেস লাগে। তো আমার তো এরকম বডি ফিটনেস নেই, ভালো চেহারাও নেই, আমার দাঁতটাও উঁচা, ওই রকম শিক্ষাও নেই।
কিন্তু এটার সাথে ব্লাড ক্যান্সারের কি সম্পর্ক?
এটা আমি জানি না।
এটা আপনার আবু আপনাকে বলেছিল যদি গান গাস তাহলে এরকম হয়ে যাবে? আচ্ছা, আপনাকে হয়তো ভয় দেখিয়েছে সে, যেহেতু গান পছন্দ করতো না।
আরেকটি কথা সেটা হলো যে যখন আমি গান লিখতে বসতাম তো আমাকে তো সংসার সব কাজ করতে হয়, তো আপু মনে করতো কি সারাদিন আমি হয়তো করতাম না, তো গান নিয়ে তো ব্যস্ত থাকতাম, আজকে ওই জায়গায় দৌড় দিচ্ছি, কালকে ওই জায়গায় দৌড় দিচ্ছি, গান নিয়ে মানে যে যেখানে আমাকে যেতে বলতো আমি যেতাম। তো যাওয়ার পরে আমাকে মানুষ এক পর্যায়ে পাগল বলতো, আচ্ছা এই পাগলে কি গান গাইবে, কি করবে। তো আমি যে গানগুলো লিখছিলাম এক পর্যায়ে আরেক জায়গায় গেলাম, আমাকে বলতেছে তুমি গান গাও, তো তো গাইলাম। গাওয়ার পরে আসলে আমাকে বলতেছে যে তুমি গান গাইতে পারো না, তুমি এটা ভুলিয়ে করছো বা তুমি এই গানগুলো লেখনি। তখন বললাম আমি লিখছি, এক পর্যায়ে একটু রাগারাগি হয়ে গেল, তখন উনি আমাকে করলাম একটা থাপ্পড় মারলাম। তো এরকম কথা হতো, আপু আমাকে একটা কথাই বলতো যে ব্রেন ক্ষয় করিস না, গান লেখাটা অনেক কঠিন ব্যাপার, তুই ব্রেন ক্ষয় করিস না। তখন আমি বললাম আপু আমি একটা কথা বলি আপনাকে, যে এই যে কাজকর্ম করলে তো মানুষের একটা হরমোনের নড়াচড়ার ব্যাপার আছে, একটা পরিশ্রমের ব্যাপার আছে, তো আমি তো এগুলো করে গান তো আমি সবসময় লিখি না, যদি অবসর পাই যদি মনটা ভালো লাগে তখন আমি লিখি, আর আমি তোমার ব্রেনের উপর চাপ দিই না যে এখনই লিখে এখন আমাকে এটা শেষ করতে হবে, তা তো না, এটা আমি ধীরে ধীরে করি। তো এক পর্যায়ে আপুর সাথে একটু তর্ক হয়ে যায় আমার, তো বলতেছে তোর শরীরে রক্ত লাগুক দেখ মনে কে দেয়।
যখন আপনার রক্ত লাগতো রক্ত কোথা থেকে নিত?
আমার আপুর পরিচিত লোকেরাই দিত, অন্য কারো কাছ থেকে নিত না। তো এক পর্যায়ে আসলে আমি ক্লোজ আপানে যাই 2006 সালে। এখানে যাওয়ার একটা ঘটনা আছে, সেটা আমি তখন ঢাকা শহর কিছু চিনতাম না, আমার সবকিছু ওকে হয়েছে। তো একটি ছেলের সাথে আমার পরিচয় হয়, নাম শিবলু করে, ওইখানকার স্থানীয়। তো ওকে বললাম ভাইয়া আমি তোমাকে যাওয়া আসা ভাড়াটা দিব, তুমি কিন্তু আমার সাথে ক্লোজ আপানে যাবে, আমি তো রেজিস্ট্রেশন করে ফেলেছি, তো আমার তারিখটা ওই দিন, তো আমি যেদিন যাব ওই দিন আমার তারিখটা ছিল না, আমি ভুল শুনছিলাম মোবাইলে। তখন বাসায় গিয়ে দেখি কি যাকে আমি নিয়ে যাব আমার ভাড়া দিয়ে আমি ওকে নিয়ে যাব আমার জমানো টাকা দিয়ে, গিয়ে দেখো বাসায় মদ খেয়ে ঘুমায় রয়েছে। আমি ওর বোনকে বললাম আপু শিবলু কোথায়, ওকে একটু ডাকেন। তো বলতেছে ও তো নেই, ও তো মদ খেয়ে ঘুমায় রয়েছে, ড্রিঙ্ক করে ঘুমায় রয়েছে। আমি কি বলতেছেন, যেহেতু আমি এখন রেডি হয়ে গেছি, আমি সবাই জেনে গেছে যে আমি কোনো দফানে যাচ্ছি, এখন যদি আমি ব্যাক করি বাসার দিকে তখন তো আমার লজ্জাতে মুখ দেখাতে পারবো না, জানি মানে মানুষ হাসাহাসি করে, এক পর্যায়ে আমাকে নিয়ে এখনো হাসাহাসি করে মানুষ আমাকে নিয়ে, এখন আমাকে ধিক্কার দেয়, অনেক কটু কথা বলে, অনেক কি বলবো আমি মানে তারপরে আমি একাই চলে গেলাম যে দেখি যদি মারা যেত মারাই যাবো, তারপর আমি যাবো ক্লোজ পানে। তো গেলাম, তো যাওয়ার পরে আমি যখন আমি চিন্তা পারলাম, যখন আমি জায়গাটা পৌঁছাতে পারলাম অনেক ভালো লাগছিল নিজের কাছে, অনেক কান্না আসতেছিল, আমি একা এসেছি জীবন বাজি রেখে, রাস্তাঘাট পার হতে পারতাম না আমি। তো গেলাম, তো যাওয়ার পরে আমাকে রুমে নিল, ক্লোজ আপনে একটা কাট ঝুলাই দিল, তারপর আমাকে গানটা গাইতে বললো, আমি গানটা গাইলাম। তো গাওয়ার পরে 3 বার শুনছে গানটা আমার,
গান আপনি গানটা
পুরোটা পারি না অল্প একটু পারি,
গান আপনি সমস্যা নেই।
এ মন আমার পাথর তো নাম সব ব্যথা সয়ে যাবে নীরবে, এ মন আমার পাথর তো নাম সব ব্যথা সয়ে যাবে নীরবে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, হৃদয় তোমাকে চাইবে, এ মন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে।
ওকে, হ্যাঁ বলুন। তারপর
তারপরে গেলাম, তারপরে ওখানে আমার গান 3 বার শুনলো, শোনার পরে আমার বাসার অ্যাড্রেস নিল, বাসার ফোন নাম্বারটা নিল। নেওয়ার পরে হেসালা বললো যে দেখো ভাইয়া, গান তো সবাই পারে, জাস্ট গলা থাকলে তো হবে না, একটু শিখতে হবে তোমাকে, তোমার গলা ভালো আছে।
আপনি ক্লোজ আপ ওয়ানে যাওয়ার সাহসটা করেছিলেন কিভাবে আমি ঠিক জানি না, আপনার যাওয়াটাকে আমি অনেক বেশি কংগ্রাচুলেট করতে চাই। কিন্তু থাকে না, একটা গান শুধু শিখেই ক্লোজ আপ ওয়ানে চলে গেলাম, ক্লোজ আপ ওয়ানে তো অনেক গান শিখতে হয়, অনেক গান জানতে হয়, আপনার কেন মনে হলো?
তখন আমি আসলে অ্যাটলিস্ট বুঝতাম না যে আমাকে অনেক গান শিখতে হবে,
বুঝতেন না আপনি?
তখন বুঝতাম না, আমি একটা সিডি কিনলাম শুভ্রদেবের, কারণ শুভ্রদেবের গান আমার অনেক ভালো লাগে, তো সিডি কিনে আমি বারবার গানটা শুনতাম। শোনার পরে আসলে ওটাই আমি প্র্যাকটিস করে চলে গেছিলাম।
আপনার মনে হয়েছে যে ওখানে গেলে আপনি কিছু করতে পারবেন? আপনি ওখানে যাওয়ার চিন্তা আপনারটা কেন আসলো মাথায়?
আসলে আমি একজন গায়ক হতে চাই,
হতে চেয়েছেন আপনি?
হতে চেয়েছি,
ওকে,
এখনো স্বপ্নটা আমার,
এখনো স্বপ্নটা আপনার,
এখনো হতে চাই।
আচ্ছা ঠিক আছে, বলুন তারপর।
তারপরে তারা আমাকে বোঝাইলো, তারপর আমি চলে আসলাম। তো বাসায় আসার পর আমাকে বলতেছে কি ব্যাপার টিকছো? আমি বললাম যে না টিকিনি তো, কারণ কিছু ভুল ত্রুটি আছে, লতালের বিষয় আছে, শুধু শুধু তো টাকাটা তো খরচ হলো, আমি যদি টাকা খরচ তাতে গেছে, তোর সাথে যে গেছে তাকে টাকা দিতে হচ্ছে না? তখন আমি বললাম যে সে তো আমার সাথে যায়নি। তখন অবাক হয়ে গেছে যে আমি একা কিভাবে গেলাম।
কে আপনার বোন?
হ্যাঁ।
মানে আপনাকে বাসা থেকে বেরিয়ে হতে দিত না?
হারিয়ে যাবো, ভারতে রাস্তাঘাট পার হতে পারে না, তো অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে,
ওকে,
এই জন্য।
তা আপনি যে গান করতেন বা গান যে শিখতেন এবং গান যে গাইতে চান, আপনার পরিবার থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে হইলো? আপনার বোন তো বলতো যে গান শিখলে ব্লাড ক্যান্সার হয়ে যাবে, তাই না?
মানে তোর একটা রোগ আছে, এটা ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাবে, তোর জীবনে কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি
নেই, এটা বলতে ধরনের কথা
বলতো। সবসময় বলতেন যে গ্যারান্টি নেই, সবসময় বলতেন।
আপনাকে বলতো কি তোর জীবনে কোনো গ্যারান্টি নাই?
গ্যারান্টি নেই, কারণ আমি যেহেতু রক্ত শূন্যতা, হয়তো যখন তখন আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে, বা আমি হয়তো মারা যেতে পারি, এরকম।
প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে একটা ছবি দিতে চাই ওর সাথে। ও যে রোগের কথা বলছে, ও রক্ত শূন্যতা, জন্মের পরেই এক ধরনের প্রতিবন্ধকতা নিয়ে ও দুনিয়াতে এসছে। ওর আজকে 25 বছর বয়স, ও সামাজিক ভাবে বের হতে পারে না ঘর থেকে, ও মানুষের সাথে মিশতে পারে না। ওর যে বর্ণনাতীত জীবন, বর্ণনাতীত যা বর্ণনা করা যায় না, এই যে জীবন, সেই জীবনের গল্পের আমরা একেবারে মাঝপথে রয়েছি, সামনের দিকে আরো যাবো, কিন্তু ওকে আপনাদের একটু দেখা প্রয়োজন। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। পেস্টি তো অবশ্যই লাইক দিতে আপনি ভুল করবেন না, পেস্টি আছে আর জি কিবরিয়া নামে। ওকে,
এরপর চিন্তা করলাম যে আমি আর গান গাইব না। তারপরে যখন একটু বোঝার মতন হলো আমার, চিন্তা করলাম যে সবাই পারলে আমিও পারবো, তখন একটু ভালো কিছু করার চিন্তা করলাম যে গান আমি লিখবো, লেখাটা আমার সমস্যা হবে না। লিখতাম, বেশ কিছু গান লিখেছি, আস্তে আস্তে শুরু করেছি, অনেকেই শুনছে, ভালো সাপোর্টও পেলাম বাইরে, কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না। আর আমার আপু যেহেতু একজন সরকারিজীবী আছে মহিলা, তো আর আমাদের ফ্যামিলি তো এমন একটা নিয়ম যে আমার আপুর কথাটা বেশি, প্রার্থনাটা বেশি দেন। কিন্তু আমি চিন্তা করি যে আমাকে নিয়ে তেমন করে কেন ভাবে না। আমি লোকের মুখে শুনি, সবার মুখে শুনি যে চার বোনের এক ভাই হলে আদরের হয়। হ্যাঁ ঠিক আছে, আমি আদরের, একেবারে যে ফালানো তাও না, আমি আমি আমার আপুর কষ্টটা অনেক বুঝি, কিন্তু আমাকে নিয়ে আপু কিন্তু অনেক কষ্ট করে, ভাবে যে আমার একটি ভাই, সেও কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আমার কাছে একটাই কষ্ট লাগে। আমি আপুকে সবসময় বলতাম যে আপু, আমি আপনি সব কাজ করতে রাজি আছি, কিন্তু উনি আমার একটি চাওয়াটা কেন পূর্ণ করেন না, বলে কি গান গাওয়াটা ভালো না? কেন ভালো না? সবাই জীবনে বড় হতে চায়, কারণ এটার পেছনে আমার অনেক ঘটনা আছে, অনেক অনেক কথা বলেছেন, এমন কিছু কিছু কথা বলেছেন যা আমার আপু আজও জানেন না, কারণ আমি আমার কষ্টের কথা কারোর সাথে শেয়ার করতে পারি না। তো একদিন হঠাৎ করে একটা লোক আমার গান শুনলো, তো শোনার পর আমাকে যেতে বললো, গেলাম। উনি আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলেন, তো জিজ্ঞেস করার পর আসলে বলতেছে যে শোনো, তোমাকে চাষারা যেতে হবে, চাষারা জিয়া হল নারায়ণগঞ্জ। তো ওখানে আমাকে নিয়ে গেল, অনেক বৃষ্টি হচ্ছিল ওই দিন, অনেক বৃষ্টি, তারপর আমি গেছি, তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আসলে কি করলো আমাকে, যে যার সাথে আমাকে পরিচয় করে দেবে তার সাথে আমাকে পরিচয়টা করে দেননি, আমাকে এক জায়গায় বসা রাখছেন, আরো লোকজন আছে। তো বসা রাখার পর এরপর কি হলো, যে ওনার কানে কানে কি যেন বললেন যে মেন যার অনুমতিতে রুমে ঢুকতে পারবে গান গাইতে, তো ওনাকে কি কি যেন বললো কানে কানে, তো যখন সময় হয়ে আসলো আধা ঘন্টা পরে সবাইকে ডাকতেছে, তো আমি ঢুকতে চাচ্ছি, তখন উনি আমার বুকে একটা থাপ্পা দিয়েছেন যে হু আর ইউ, এখানে কেন এসেছো। যখন উনি আমাকে বুকে থাপ্পাটা দিল না, তখন মনে হয় যেন আমি আর নেই, বা এত কষ্ট লাগতেছিল যে মনে হচ্ছে আমি মুহূর্তে ওখানে পড়ে যাই। মানে পরে আমি বসতে নেওয়ার পরে আমি চেয়ার উল্টে পড়ে গেছি। আমি লজ্জা আমার কাছে এতটাই লাগতেছে যে আমি কি করবো এখন, আমি বের হতে পারতেছি না, থাকতেও পারতেছি না।
বুকে থাপ্পাটা কি এমনিতে দিয়েছেন নাকি?
এভাবে ধাক্কা দিয়ে সরাই দিছে, আমাকে ঢুকতে দেননি।
ওকে, আপনি ঢুকতে গিয়েছিলেন কোথায়?
গানের রুমে। মানে সবাইকে ডাকতেছে গান গাইতে, জাতীয় সঙ্গীত গাইতে হবে।
আচ্ছা,
তো আমাকে তো উনি বলে গেলেন যে দেখো আমি ওনাকে সব বলে দিছি, তোমাকে ঢুকতে দেবে, তুমি তো ঢুকে যাবে।
হুম, না তাকে বাধা দিল কে?
হে মেন।
ওকে, সেই বাধা দিল। ওকে,
হ্যাঁ, উনি নিজেও গান গান। তো আমি চেয়ার উল্টে পড়ে গেলাম, তারপর আমাকে কয়েকজন ধরে উঠাইলেন। উঠানোর পর বলতেছে তোমার হাতে একটা ডায়েরি, ডায়েরিটা নাও। তখন ডায়েরিটা থুয়ে আসতেছে, তখন মাথায় আমার অতটা চেঞ্জ ছিল না। এরম করে আসলে কি হলো, আমি যাইতে নিছি, আমি যে রাস্তাটা দিয়ে যাব রুম থেকে বের হব হল থেকে, তখন যে র‍্যাব দাঁড়া রয়েছে, তখন আমি বুঝতে পারিনি ওনার পায়ের যে কালো জুতাটা আছে, ওই জুতাটা আমার আঙ্গুলের লাগছে। এমন হুচুত খাইছি যে আমার আঙ্গুলটা পুরোটাই উঠে যান, অর্ধেকটা উঠে গেছে।
না না, আপনি কোথায় গেলেন, জায়গাটা কোথায় ছিল?
জিয়া হল, নারায়ণগঞ্জ।
ওখানে কি জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য?
জাতীয় সঙ্গীত হবে, তারপর আরো বিভিন্ন রকম গান হবে।
কেন?
মানে ওখানে একটা প্রোগ্রাম চলতেছিল।
ও, ওই মানে সমবেত জাতীয় সঙ্গীত গাওয়ার ওই জায়গাটায় আপনি উঠতে চাচ্ছিলেন, কিন্তু আপনাকে এভাবে বাধা দিয়েছে।
হ্যাঁ,
প্রিয় শ্রোতা, আপনারা এই বিষয়টাকে শুধু গল্প না, একটা সামাজিক ইভেন্ট হিসেবে নেবেন। ওর বলার জায়গাটা একটু ছাড়া ছাড়া, তারপরেও চমৎকার বলছে। বেশ কিছু বিষয় এখানে লক্ষ্য করার মতো আছে। একটা হচ্ছে ওর ভেতরে ইচ্ছা আছে, ও গান ভালো গাইতে পারে না পারে না সেটা অন্য বিষয়, ও গান গাইতে চায়, সেটার জন্য সামাজিক বাধা, সেটার জন্য শারীরিক বাধা, সেটার জন্য পারিবারিক বাধা, এবং এতগুলো বাধা যে বাধা নিয়ে সে সামনের দিকে এগোতে চাচ্ছে। একটা মানুষ বাঁচতে হলে শুধুমাত্র খাওয়া পড়া দিয়ে একটা মানুষ বাঁচে না, তার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়, এবং সেই প্রয়োজন উপাদান ছাড়া একজন মানুষ বাঁচতে পারে না। আর যারা সাধারণত অন্যভাবে একটু বড় হন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে, তাদের জন্য আরো বেশি দরকার হয়, কিন্তু আরো বেশি তো পানি না, বরং সাধারণ যেসব সুযোগ সুবিধা আছে সেগুলোই তারা পান না। আমরা সেই রকম একজন স্ট্রাগলপূর্ণ একজন মানুষের জীবনের গল্প আজকে এখানে উপস্থাপন করছি, যিনি রক্ত শূন্যতার রোগী, থ্যালাসমিয়া পেশেন্ট, এবং তার যে জীবনের দুর্বিষহ গল্প সেটার জন্য আহামরি উত্থান পতন হয়তো আজকের গল্পে খুঁজে পাবেন না, কিন্তু তার যে বেড়ে ওঠা সামাজিকভাবে পারিবারিকভাবে বিভিন্ন জায়গা থেকে যে প্রতিবন্ধকতার শিকার, সেটাকে আমরা আজকে এখানে আপনাদের সামনে আনতে চাই। হ্যাঁ বলুন, তারপর?
তো আমি আর পায়ের নখ অর্ধেকটা উঠে গেছে, তো আমি কোন রকম একটা রিক্সা নিলাম যে আমাকে হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে চলুন। রাত বাজে তখন 1:30, রিক্সাওয়ালা আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আসলে আমি বললাম যে ভাইয়া আমাকে এখানে ব্যান্ডেজ করে দিতে হবে। তো আমাকে ওখানে ডাক্তাররা বলতেছে তোমাকে এখানে শুইতে হবে, সিটে শুইতে হবে, তারপর তোমাকে ইঞ্জেকশন দিয়ে তোমার নখটা তুলে ফেলতে হবে। তখন আমি চিন্তা করলাম যে না, আমি এখন নখ উঠাবো না। তো ঠিক আছে, আপনারা যখন পাচ্ছেন না, আমি সরি, আমার ভালো লাগছে না, তারপর আমি একটু তুলা চেয়ে নিলাম। তুলা চেয়ে নেওয়ার পর আমি রক্তটা কোনো রকম চাপ দিয়ে ধরে আসছি, পরে ঈশা নিয়ে পর বাসায় চলে গেছি। কিন্তু জানতো না, আমার আপু এই ঘটনাটা আজও জানে না, আর আমি আজও বলিনি, কারণ বলে আমি কোনো সাপোর্ট পাবো না।
আপনার নখের কি হলো শেষ পর্যন্ত?
নখের এটা আমি আপু যখন পরদিন যখন অফিসে চলে গেছে, আমার ভাগ্নি স্কুলে গেছে, ওই দিন আমি স্কুলে দিয়ে তারপর আসছি, তো আমি ব্যান্ডেজটা খুলছি, আমি গোসল করছি, গোসল করে তখন চিন্তা করলাম নখটা তো একটু নরম হয়ে গেছে, দেখি তুলতে পারি কিনা। পর আমার নখ কাটা নেল কাটা আসছে না, তো ওটা দিয়ে আমি পরে খোঁচা দিছি, খোঁচা দেওয়ার পর পুরো নখটা আমি টেনে তুলে ফেলেছি। টেনে তুলে ফেলার পরে পরে নখটা ভালো হয়ে গেছে। তারপর একদিন আমি রাস্তায় গেলাম 7:00, তো আমি প্রতিদিনই 7:30-8 মধ্যে বাইরে যাই, আপুর কাছে 1 ঘন্টা আমি সময় চেয়ে নিই।
এই 7:00-8 7:00-8
পর্যন্ত আমি বাইরে থাকি।
আর বাকি সময়টা?
আর বাকি সময়টা সারাটা দিন আমি বাসায়, কাজের জন্য অত বেরোতে পারি না, বা দিনের বেলা বের হলে অনেকে সময় পড়ে গেলে বলে একটাই প্রশ্ন করে, বিয়ে করো না কেন, সংসার কেউ করবো না, ইচ্ছে থাকে না, এভাবে আর কত পড়ে থাকবে।
আপনি রাতের বেলা কেন বের হন?
রাতের বেলা এই জন্য বের হই যে সারাটা দিন আমি সময় পাই না, আর দিনের বেলা বের হলে ওই একই প্রশ্ন করে, তুমি কি হিজড়া, তুমি বিয়ে করো না কেন।
কারা বলতো
এটা? লোকজনেরা বলতো, রাস্তাঘাটে যারা চেনে তারা বলতেন, বাসার লোকেরা প্রায় বলে, এখনো বলে যে মুমিন কবে আর বিয়ে করবি, জীবন তো শেষ হয়ে গেল, অর্ধেক বয়স তো পেরিয়ে গেল, আর কয়দিন বাঁচবে, তখন আমি বলতাম আল্লাহ তালা যে কদিন বাঁচা এ কদিন বাঁচবো। তো আমি রাত্রে বের হতাম নারায়ণগঞ্জ পাঠাগার আছে, ওখানে আমি যেতাম, ওখানেই যাই আমি। তো ওখানে যাওয়ার পরে আমি গুনগুন করে গান গাই, বা যারা আছে যারা আমার সাথে কথা বলে সম্মান করান, আমিও তাদেরকে শ্রদ্ধা করি। তারা বলেন যে দেখো তুমি তো গান লেখো, ভালো কথা, তো আমার কাছে একটা লোক আছে, তোমার কাছে তুমি যাও।
কে বলে এটা?
ওই লোকটার নাম হলো যে মুনির।
আপনার পরিচিত?
হ্যাঁ পরিচিত।
কিভাবে পরিচয় হয়েছে?
ও পাঠাগারে যেতে যেতেই বেশ কিছু গান।
আপনার এমন কোনো বন্ধু নেই যাদের সাথে আপনি নিয়মিত আড্ডা দিতেন?
আমার কোনো বন্ধু নেই। আমি যে আজকে প্রায় আমি 15-16 বছর ধরে আমি নারায়ণগঞ্জে আছি, কিন্তু আমার কোনো বন্ধু নেই। কিন্তু আমার আপুর ধারণা যে আমার বন্ধু আছে, একটাই বন্ধু আছে, সে ঢাকা থাকে।
আপনি বলছিলেন যে আপনি গুনগুন করে গান গান, আপনি গান গাইতে পারেন? মানে গুনগুন করে অন্য কোনো গান গাইতে পারেন?
আমি যে গানগুলো লিখছি ওখান থেকে আমার গান আমার সুর করা আছে।
আচ্ছা,
দুই তিনটা।
এমনি আপনি অন্যান্য গান শোনেন?
অন্যান্য গান শুনি, এস আই টুটুলের বেশি পুরোটা মনে নেই, কারণ গান বেশি শোনার একটা সময় পাই না আমি।
আচ্ছা,
আর যখন সময় পাই দেখা গেছে আমার ভালো লাগছে।
আপনি গুনগুন করে যে গানগুলো গান সেগুলো একটু শোনান তো আমাদেরকে।
ওকে। হৃদয়ে তোমায় শুধু ও চাই যে কেন তুমি বুঝো না রে প্রাণ বন্ধু রে, ও হৃদয়ে শুধু চাই তোমারে কেন তুমি বুঝো না প্রাণ বন্ধু রে, তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি ছাড়া কেউ নেই আমার, তুমি আমার সৃষ্টি কে শুরু পর্যন্ত, তুমি আমার শুরু থেকে শেষ পর্যন্ত, ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাকে, কেন তুমি চাও না বুঝতে বন্ধুরে, ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাকে, কেন তুমি বুঝতে চাও না রে। এভাবে আর কি গানগুলো আমি গাইতাম।
এগুলো আপনার লেখা?
এটা আমার নিজের লেখা।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে যে মানুষটির জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে তার নাম মমিন, তার বয়স 25 থেকে 26 হবে কিছুদিনের মধ্যেই, এবং সে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট এবং সে রক্তশূন্যতার রোগী। থ্যালাসেমিয়ার বাংলা হয়তো বা এটাই, ডাক্তারের টার্মটা আমি জানি না, তবে এটা কত বড় ধরনের রোগ এবং এটি সাধারণত বংশগত রক্তের রোগ বলা হয়ে থাকে, এবং এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়, এবং আপনারা যদি উইকিপিডিয়াতে যান তাহলে থ্যালাসেমিয়া সম্পর্কে কিছুটা হলেও বর্ণনা পাবেন। মৃত্যুর সাথে পাঞ্জে লড়া প্রতি মুহূর্তে এই মানুষটি, তার যে জীবন, তার জীবনের যে স্বপ্নগুলো, সেগুলো নিয়ে আজকে লাখো মানুষের সামনে মন খুলে কিছুক্ষণের জন্য কথা বলতে এসেছে। আমরা যেন সেই জায়গাটি থেকে তাকে অন্তর থেকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। আপনারা তাকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে তার জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে রয়েছে থ্যালাসেমিয়া রোগের রোগী মমিন। আমি বারবার রোগটার কথা বলছি এই কারণে হয়তো বা অনেকেই মন খারাপ করতে পারেন, কিন্তু সেটা আসলে পরিচয়ের জায়গা থেকে আমাদের বলতে হয়। তাকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসলে বুঝতে পারবেন যে শারীরিক অবস্থা, কেন দিনের বেলা বেরোতে পারে না, কেন ওকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়, কেন ওকে আমরা একটা সুন্দর স্বাভাবিক জীবন দিতে পারিনি, এবং সেই জায়গাটি থেকে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় কষ্টের। আমরা মমিনের জীবনের গল্পে আবারও ফিরছি, আর সেই সাথে বলতে চাই হ্যালো 8920 আসলে সবার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। যিনি কথা বলতে পারেন, যিনি কথা বলতে পারেন না কিন্তু বলতে চান কারোর সাহায্যে, সব বন্ধুদের জন্য, সব রকমের বন্ধুদের জন্য, উঁচুতলার নিচুতলার কোনো ভেদাভেদ নেই, এখানে যে কেউ এসে তার জীবনের গল্পটা বলতে পারেন। এই প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছে এবিসি রেডিও। 150তম পর্ব পার করে আজকে আমরা 152তম পর্বে রয়েছি। আজকে যে মমিনের জীবনের গল্প, সে মমিনকে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখব সেটা তো অন্য বিষয়, কিন্তু মমিনরাও বলতে পারে আমাদের এখানে এসে, সেটাও আমরা নতুন করে প্রুভ করার কোনো সুযোগ রাখিনি, বহুবার সেটা প্রুভ হয়েছে। তারপরেও আমরা শুধু বলতে চাই যে মন খুলে বলার যদি জায়গা থাকে সেই জায়গাটা হচ্ছে এপিসি রেডিও প্ল্যাটফর্মটি। আপনি যেই হন না কেন, আপনার জীবনের গল্প যদি আমাদেরকে কিছু শেখায়, বিনোদনের দরকার নেই, যদি কিছু শেখায় তাহলে আমরা আপনাকে এখানে ফ্লোর দিব বলার জন্য। আপনি আসুন, মন খুলে কিছু কথা বলুন। আপনার জন্য দুই থেকে আড়াই ঘন্টার সময় আমরা রেখেছি হ্যালো 8920-তে। এখানে আসার জন্য আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। এছাড়া ফোন করতে পারেন আরও একটি নাম্বারে 09613892892, আমি আবারও বলছি 09613892892। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ মোমিন, তারপর
আরো একজন সাথে পরিচয় হলেন, সে মাসুদ আলম করার নাম। তো উনি একজন আমাকে বললো ঠিক আছে আমি তোমাকে ইত্যাদিতে নিয়ে যাবো। তো আমি বিশ্বাস করলাম, প্রায় 25-25টার মতন গান আমি ওনার হাতে দিয়েছিলাম। তো এই গানগুলো নিয়েছেন, নেওয়ার পরে উনি বলতেছেন যে দেখো তোমার গানগুলো আমি পাঠাইছি, এখন কার ঠিকানায় পাঠাবো? তো উনি আমার ঠিকানাটা চাইলেন, আমি আমার ঠিকানাটা দিলাম। তো আমি বাসায় চলে আসলাম, 3 মাস পরে আমার চিঠিটা আসছে। এটা পরে একজন ইত্যাদির সাথে জড়িত আছেন, তো ওনাকে আমি বললাম যে আচ্ছা মামা ইত্যাদি থেকে চিঠি আসছে, এটা সত্যি না মিথ্যে দেখেন? তো তো বলল যে দেখো এটা আমি সবাইকে দেখাতে লাগলাম, আমি অনেক খুশি ওই মুহূর্তে, এতটাই খুশি যে মানে আমি আত্মহারা হয়ে গেছি। তখন আমি দরজা বন্ধ করে দিয়ে আমি চিঠিটা পড়তেছিলাম, যে ফার্স্টে চিঠিটা আমি পড়বো, অনুভব করতেছিলাম খারাপ কিছু আছে নাকি ভালো কিছু আছে। তো পরে দেখি কি যে মানে ভালো কিছুই আছে। পরে যখন চিঠিটা আমি যখন দেখালাম রুমি মামাকে, তো উনি বলে যে দেখো এটা তোমার ইত্যাদি থেকে আসেনি, ইত্যাদি থেকে আসলে খামের পর খামটা অন্যরকম থাকবে, ফাগুন অডিও ভিশন লেখা থাকবে, এখানে কোন ফাগুন অডিও ভিশন লেখা নাই, এখানে শুধু তোমার নাম আছে, তোমার বাসার ঠিকানা আছে। তখন উনি আমাকে বললেন এটা কম্পিউটার কম্পোজ করে তোমাকে জাস্ট সান্ত্বনা দিচ্ছে।
আচ্ছা আচ্ছা,
এটা এই পর্যন্ত হয়ে গেল। এরপরে কিন্তু কিছুদিন আগে আমার একটা ফোন আসছিল রং নাম্বারে, তো আশিক করে নাম, তো আমি এবার মেয়ে কণ্ঠে কথা বলছিলাম। তো ও মনে করছে কি যে আমি একজন মেয়ে, আমি তো জানি আমি ছেলে, আমি সাধনে করছিলাম বন্ধু ভেবে। সে বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে জানতো না যে আমি ছেলে, জাস্ট ওনার সাথে একটু প্রেমের অভিনয় করতেছে আমাকে। তো এক পর্যায়ে শয়তানি করতে গিয়ে যে মানুষ একটা যে ফ্যাসাদের মধ্যে পড়ে এটা আমি বুঝতে পারছি, যে আমার নাম দিয়েছিলাম আমি নীলা, যে আমি কি করি না করি বাসায় আমি সব বলেছি, যে আমি দেখতে এরকম সেরকম, কিন্তু সে কিছুতেই মানত না। তারপরে এরম করে আসলে এক পর্যায়ে একটা গভীরতা একটা চলে আসে। তো গভীরতার সম্পর্কটা চলে আসার পর আসার পর কি হলো যে ও আমাকে দেখতে চায়, কিন্তু আমি দেখা দিই না। লাস্ট পর্যায়ে এক সময় আমাকে বলে দিতে হয় আমি একজন ছেলে। এটা প্রায় 1 মাস চলে যায়, যার পর একজন ছেলে কিন্তু আমাকে দেখতে চায়, দেখার জন্য অনেক জিদ করে। তো দেখে দেখার পরে আসলে আমাকে থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার পরে আসলে অনেক কান্নাকাটি করে আমাকে ধরে, তুমি আমার সাথে কেন এ ধরনের সিংগ্রিট করলা, কেন এ ধরনের অভিনয় করলা? তো বাসার পরে আসলে আমাকে সবাই রাগারাগি করে, এটা কোন ধরনের ইয়ে করলা? তো যাওয়ার পরে এক সময় কি হয়, ও আমাকে বাসার থেকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যাওয়ার পর আমার হাত পা বাঁধা রাখে। রাখার পর আসলে কি করবো, এখন আমি ছুটবো কিভাবে, আর সন্ধ্যা হয়ে যেতেছে, আপু তো অনেক টেনশন করতেছে। তো টেনশন রাত বাজে তখন 9:30, তো আমি চলে আসলাম কোনোভাবে বান্ধন ছুটে চলে আসলাম। তো এক সময় ফোন দেয় যে তুই আজকে ছুটে গেলি, তোর আরেকদিন খবর আছে। তো বললাম দেখেন ভাই আপনার কোনো মাপ সাপ করে দেন প্লিজ, এরকম করবেন না। আমার বাসায় কমপ্লেন আসে যে আপনার ভাই এরকম এরকম করছে, আমি এখন কি করবো? তখন আপু আমার সাথে অনেক রাগারাগি করা, অনেক কিছু করা, তারপরে আমাকে দেশে পাঠাই দিতে চায়, তো পাঠাতে পারেনি। এরপরে এক পর্যায়ে ছেলেটা অনেক মানে ইমোশনাল হয়ে যায়, ইমোশনাল হয়ে যাওয়ার পরে ছেলেটা এক পর্যায়ে ঘুমের ট্যাবলেট খায়, যে আমার সাথে এ ধরনের যে কেন করলো। তা আমি বুঝতে পারিনি যে ছেলেটার মাথায় সমস্যা আছে, কখনোই বুঝতে পারিনি। তারপরে
ছেলেটা কি আপনার এলাকাতেই ছিল?
ভাই বলছে ওর কাছ থেকে ক্ষমা চাইছি, পরে এক পর্যায়ে বুঝতে পারে যে আমার সাথে করা ঠিক হয়নি। ওদের বাসার এক সামনে তিনজন ছেলে মিলে।
ওর বাসা কোথায়?
ওর বাসা হলো যে বন্দর।
কোন বন্দর?
নারায়ণগঞ্জ বন্দর।
আপনি সেখানে গিয়েছিলেন?
আমাকে নিয়ে গেছিল, তারপরে এরকম করে
ছেড়ে দিল কিভাবে?
আমি নিজে ছুটে আসছি, একটা তারকাটা ছিল চড়ার মতো, তো ওই তারকাটা মানে পেছন থেকে আস্তে আস্তে রশিটা কাটতেছিলাম, রশিটা অত একটা মজবুত ছিল না বান্ধাটা, তো এরকম করে ছুটে আমি এসে পড়ি। তো বাসায় চলে আসার পরে আমার হাঁটুটা ছিলে গেছিল, পড়ে গেছিলাম এক কাঁথার মধ্যে, অন্ধকারের মধ্যে পড়ে গেছিলাম। পরে যাওয়ার পরে মরছি, ওঠার পরে আসলাম বাসায়, যাওয়ার পরে আসলাম আমি, আমার কাপড়টা ছিল বাহিরে, কাপড়টা লুকিয়ে নিয়ে আসার পরে আমি পাতল কমে গেছি, যার পরে আমি চেঞ্জ করে ফেলছি, কিন্তু তারপর বুঝতে পারিনি। হয়তো আজকে জীবনের গল্প হয়তো সে হয়তো শুনতে পারবে, শোনার পর হয়তো আমাকে হয়তো অনেক প্রশ্নের মুখে হয়তো আমাকে হতে হবে।
তো আপনাকে যখন আপনি দেখতেই এমনিতেই বোঝা চাই যে লোকজন দেখলে বুঝতে পারবে যে আপনি একটা সমস্যার মধ্যে আছেন, আপনার শারীরিক অবয়ব দেখলে, আপনাকে যখন এভাবে বেঁধে রাখলো তার বাড়ির সামনে, সেখানে তো লোকজন জড়ো হয়ে যাওয়ার কথা।
রাত্রে এনেছিল আমাকে, কারণ ওই সময় ওখানে কেউ ছিল না,
আমি ঠিক বুঝলাম না। আপনি বাসায় ফিরলেন কখন তাহলে?
বাসায় ফিরছিলাম রাত 6:30।
তো কখন রাতের বেলা নিল আপনাকে?
আমাকে নিয়ে গেছিল 6:00।
হ্যাঁ, তো নিয়ে যাওয়ার পরে?
নিয়ে যাওয়ার পরে আরপর বলতেছে এই তোদের কেন ওটা আনতে বলছিলাম ওটা নিয়ে, তখন আমাকে বারবার জিজ্ঞেস আছে কি আনতে বলছো, কি হয়েছে, কি করবা, তখন বলা না, তখন ও শুধু হাসে। তখন এক পর্যায়ে পানি দাঁড়াচ্ছে, পরেও এক পর্যায়ে যখন ভুল যখন বুঝতে পারে তখন বলে এটা আমার করা ঠিক হয়নি, কারণ আমি তো জানতাম না তুমি একটা অসুস্থ মানুষ, আমার ভুল হয়ে গেছে, পরেও ভুল, আমিও ক্ষমা চেয়েছি, পরে বলছে ঠিক আছে। তো এরকম করে হঠাৎ করে আমার আরেকটা রং নম্বরে ফোন আসে, ওটা ছিল মিয়া, একবার দুইবার এরকম ফোন করে, কারণ আমি তো ফোন দিতে পারবো না, কারণ আমার মোবাইলে তো তো ব্যালেন্স থাকে না। আর এরপর ফোন আসা করার পর কি হয়, আস্তে আস্তে পরিচয় হয়ে যায়। ও ক্লাস 9 পড়তো, কিন্তু আমি বলে দিচ্ছি আমি পড়াশোনা করি না, আমি আমার জীবনের সব ঘটনায় বলে দিছি যে দেখ এরম করার হবে না। বলতেছে কেন হবে না, তুমি কি মানুষ না, তুমি কি পুরুষ না? আমাকে হ্যাঁ পুরুষ ঠিক আছে, কিন্তু আমার জীবনের এটার দিকে তো তাকাতে হবে, তোমাকে বারবার বলছি তুমি বুঝতে পারতেছ না, তুমি তো একটা মানুষ। ফোনটা তো তুমি আগে ফার্স্ট রং নম্বর দিচ্ছ, ঠিক আছে রং নম্বর ফোনটা আসা কোনো দোষ না, কিন্তু আমি যে আমার জীবনের তোমাকে ইয়ে করলো যে বলছি যে আমি এই অবস্থায় দাঁড়াতে পারবো না, আমি কোনোদিন বিয়ে করতে পারবো না, কারণ আমার বিয়ে শাদিয়ে নিয়ে আমার ফ্যামিলি কখনো ভাবে না, আজও ভাবে না, আর কখনো মুখ থেকে শুনিও না। আছে না আরেকজনের সাথে আলাপ আলোচনা করলো, সে আমাকে বললো এরকম আমি শুনি না, তাদের একটাই কথা যে যদি বেঁচে থাকি তাহলে হবে, নাহলে না, তাদের একটা কথা তোর জীবনে তো গ্যারান্টি নেই, তোকে কে বিয়ে করবে, তোকে কে মেয়ে দেবে, তুই কোনো কর্ম করস না, আমি তোকে আমি কীভাবে করবো, আমাকে তো করতে দিতে হয় না, আর ওরকম ভারী কাজ আমি করতেও পারবো না, ডক্টর আমাকে বলে দিছে। এক পর্যায়ে একটা আস্তে আস্তে সম্পর্ক হয়ে যায়, কিন্তু দেখা হয়নি, দেখা আমি দিইনি, অনেকবার বাসার ঠিকানা চেয়েছে আমি ঠিকানাটা দিইনি, কারণ দিলেও বাসায় এসে পড়বে, আর বাসায় আসলে যেহেতু আমার আপু বাসা থাকে না, আমার ভাগ্নি বাসা থাকে না, একটু মেয়ে যদি আমার রুমে যেতে ঢোকে মানুষ অনেক কিছু মাইন্ড করে ফেলবে। তারপর যাই হোক, তো মেয়েটাকে আমি অনেক কিছু বুঝাই বলি, অনেক কিছু ইয়ে হয়, পরে মেয়েটা কি করে যেন আমার ঠিকানাটা পেয়ে যায়, কার কাছ থেকে যেন পেয়ে যায় আমার যায় না, বলতেছে মমিন আমি এসে পড়ছি, আমি এসে পড়ছি মানে কে তুমি, কারণ ওর সাথে যখন ফোনে যে কথা হতো আমি কখনো দেখতাম না, দেখিনি, কিন্তু যখন বাসায় চলে আসলো তখন আমি দেখলাম, ও দেখতে বেশ ভালোই, কিন্তু আমি ওকে না করে দিছি যে এভাবে হবে না। কিন্তু পরবর্তীতে এইভাবে যখন 2-3 মাস চলে গেল, চলে যাওয়ার পরে একসময় আমি জানতে পারি যে ও আমার সাথে একটা ফান করছে। এক পর্যায়ে আমি যে বাসা থেকে তো বের হতে পারি না, এটা তো আমি বলছি, আর আমাকে বের হতে হয় রাত্রে, কারণ রাত্রে যদি আমি বের হই আমাকে তেমন কেউ দেখতে পারে না, আমার পরিচিত লোকের সঙ্গে আমাকে দাঁড়াতে হয় না, আবার অনেক সময় দাঁড়িয়েও যাই, দাঁড়াতে হয়ে যায়। তখন বলে আরে মমিন এদিকে আসো, তোমার সাথে গল্প আছে। আমাকে কি গল্প আছে? পরে আমাকে নিয়ে যে আমাকে নিয়ে অনেক মজা করে বলতেছে দেখ দেখ আমাদের সামনে ও আসছে, আমরা ওকে নিয়ে আসছি, ওখানে একটু মজা করব। আমি বলতেছি আমাকে নিয়ে মজা করবেন কেন, আমি কি পাগল নাকি আমি মানুষ না, আপনাদের যেমন দুটো হাত পা আছে আমারও তো আছে। কারে তুই তো দেখতে তো একটা ছাগলের মতো, মানে আমাকে অনেক কিছুই বলে, কেউ বলে ছাগলের মতন, কেউ বলে পাগলের মতন, তোর চেহারা সুন্দর না, তোর দাঁত উঁচা। যখন আমাকে এইসব নিয়ে বলতো তখন আমার অনেক কান্না আসতো, আমি এতটাই ভেঙে পড়তাম যে বাসায় এসে বলতেই পারতাম না। যখন বলতে গেলে বলবে তুই বাসা থেকে বেরোস কেন, বেরোস না। কারণ আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, আমার দাঁতটা আমি নিচে করবো। কারণ আপুর সাথে এই বিষয়টা আমি আলাপ করছিলাম, তো আলাপ করার পর বলতেছে যে এটা তো অনেক টাকা লাগবে, এটা হবে না। তুই আর কথা কথা বলতেছে তুই বাঁচবি বা কয়দিন, জীবনের তোর তো কোনো গ্যারান্টি নেই, যখন তখন তুই যেতে পারিস, মারা যেতে পারিস, এগুলো বলতো। তো এরকম করে সমাজের লোক আমাকে নিয়ে অনেক ইয়ে করতো। আমি হারিপাত যখন আমি আবার হারিপাতিল মাসতে যেতাম বাসায় থাকতে বা কাপড় চোপড় ধুতে যেতাম, তখন তো আমাকে লুঙ্গি পরে থাকতে হতো, আমি তো আর সবার মতন তো আর প্যান্ট গেঞ্জি পরি না। তো এরকম করতে করতে আসলে কি হতো, আমাকে নিয়ে বাসায় অনেকে অনেক কথা বলতো, দেখা গেছে এক পর্যায়ে আমি সহ্য করতে পারতাম না, হয়তো এক পর্যায়ে একটু কথা কাটাকাটি হয়ে যেত, ঝগড়া হয়ে যেত। তো এরকম করতে করতে আমাকে এরকম অনেক কথা শুনতে হয় যে তুই কি ইয়ে, তুই একটা ছেলে, তুই একটা মেয়েও না, তুই একটা ছেলেও না, তুই একটা হাফ লেডিস, আমাকে সব বলতো
বাসার সব কাজ করেন বলে
আমাকে সব বলে, এখনো বলে আমাকে।
আপনি
হাফ লেডিস
ডেইলি শিডিউলটা একটু বলেন তো আমাকে, যে আপনি যে সারাদিন বাসা থেকে বের হন না, সারাদিন আপনাকে কাজ করতে হয়, কি করতেন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন?
আমি ঘুম থেকে প্রতিদিনই 5:30 থেকে 6টার মধ্যে উঠি।
আচ্ছা,
ঘুম থেকে 6টার মধ্যে ওঠার পরে আমি হাত মুখ ধুই না। অনেকে ঘুম থেকে উঠে একটু মানে বসে, আমি বসে না, এক রিল্যাক্সে কাজ করে যাই। যেমন সকালে উঠে রান্না ভাত রান্না করতাম, তরকারি গরম করতাম, রুটি বানাইতাম, চা বানাইতাম, আপুকে খাবার টাবার রেডি করে দিতাম, আমার ভাগ্নি যে চলে যাবে ওগুলো ওর খাবার টাবার কমপ্লিট করতাম, বা দেখা গেছে আমার দুলাভ আসছে আমার তার খাবারগুলো কমপ্লিট করতে হয়েছে, এইভাবে আমার চলে যায়। এরপরে চলে যাওয়ার পরে দেখা গেছে অত আমাকে হয়তো মশলা বাড়তে হবে, আমি মশলা বাড়তে বসলাম, তরকারি কাটতে বসলাম, বা কোনোদিন হয়তো মাছ নিয়েছে মাছ কাটতে বসলাম, একদিন হয়তো কাপড় ধরেছে আমি কাপড় চোপড় ধুতে গেলাম। এরকম করে বাসায় পানি যদি না থাকে আমাকে অন্য অন্য জায়গা থেকে পানি আনতে হয়, পানি আনতে হয়, কারণ আমাদের ফ্যামিলিতে তো আর কেউ নেই এরকম যে কেউ পানি এনে দেবে বা পানি নিয়ে আসবে, এরকম তো আর কেউ নেই। এইভাবে আমার দিন যায়, রান্না বান্না, ঘর মোছা, মশলা বাটা, এসব এভাবে এভাবে মানে মেয়েরা ইত্যাদি ইত্যাদি যা কাজকর্ম করে এসব করতে হয়, শুধু কাপড় ইস্ত্রিটা ছাড়া। কাপড় ইস্ত্রিটা আমি তেমন করি না, একবার করতে গিয়ে আমার হাতের তালুর চামড়া উঠে গেছিল, তো উঠে যাওয়ার পর আমার প্রায় 15 দিন আমাকে হাত নিয়ে বসে থাকতে হয়েছে। আর একদিন আমি মাছ কাটতে গেছিলাম, তো মাছ কাটতে যাওয়ার পরে আমার একটা আঙ্গুল অর্ধেক নাই হয়ে গেছে, সেটা এখন দেখলে বুঝতে পারবেন। আর মানে এইভাবে আমার দিন চলে যায়, এইভাবে দিন চলে। আমার গোসল করতে করতে প্রায় আমার 3টা বাজে, 3:30 বাজে, 2:30 বাজে, 2:30 বাজে, মানে আমার কাজের উপর ডিপেন্ড করে, আমি যতক্ষণ কাজ করি এরকম করে করতেই থাকি। তারপর আপু চলে আসে, আপু চলে আসার পরে তাকে খাবার টাবার বেড়ে দিতে হয়, কারণ উনি অনেক পরিশ্রম করেন।
আপু কি করেন?
উনি সরকারি হসপিটালে
চাকরি করেন। আর ভাইয়া কি করেন?
দুলাভাই, দুলাভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন, এখন নেই, মারা গেছেন উনি।
দুলাভাই মারা গিয়েছেন?
হ্যাঁ, মারা গেছে আমার ভাগ্নি যখন ক্লাস 5 এ বৃত্তি পরীক্ষা দেবে ওই সময় মারা গেছে।
আচ্ছা,
এটা কত সালে মারা গেছে বলতে
পারবেন? আপনি আপনার আপু এবং ভাগ্নি সংসারে থাকেন, আপনারা তিনজন মিলে, এবং আপনি পুরোপুরি ঘর সংসার সামলান?
ঘর সংসার সামলাই,
যেটা একটা মেয়ে সাধারণত করে থাকে সেই কাজগুলো আপনি
করেন, সেগুলো আমাকে করতে হয়। আর মনে হয় এগুলি মনে হয় আমাকে সারা জীবন অত করতে হবে, করে যেতে হবে, কারণ উপায় নেই। কারণ বাবার তো আর অর্থের সম্পদ নেই যে আমি বাবার অর্থের সম্পদ দেখবো খাবো, তা তো আর না, কারণ আমার জীবনটাই এমন। তারপরে এইভাবে আমার দিন চলে যায়। আর গানটা
আপনি আপনি দেখেন না, যখন একটা একটা ছেলে বা একটা আপনার সমবয়সী একটা ছেলে বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করছে, অন্যভাবে মিশছে,
অন্যভাবে লাইফে খেলতে পারে না, কারণ খেলতে পারে না। একবার ক্রিকেট খেলতে গেছিলাম, তো ক্রিকেট খেলতে গিয়ে মানে দেখা গেছে বল নিতে গিয়ে দৌড় দিয়ে বল আনতে হয় বা রান নিতে গেলে দৌড় দিতে হয়। তো এটা আমি যখন আমার আপুর চোখে পড়লো যে দেখ তুই অসুস্থ মানুষ, তুই যেভাবে হাই জাম্প দাস, যেভাবে দৌড়াদৌড়ি করস, এটা তো শরীরের জন্য ভালো না, এটা খুবই একটা খারাপ জিনিস। কিন্তু উনি যখন আমাকে না করছেন তখন আমি আর খেলাধুলা করতামই না, আর খেলাধুলা বাইরে করতাম না, বাসার ভেতরে ওই টুকটাই যা খেলা হতো এটাই আর কি করতাম, কিন্তু এখন সেটাও আমি করি না। মানে মোট কথা বলতে যেটা আমার স্বাধীনতা আমার জীবনে পাওয়া দরকার সে স্বাধীনতাটুকু আমি পাই না, কারণ আমার স্বাধীনতার জীবনটা নয় আমার কাছে মনে হয়। কারণ আমি যেভাবে বেড়ে উঠতেছি, বড় হয়ে উঠতেছি, যেভাবে আমার জীবন যাচ্ছে, এভাবে একটা সুস্থ সম্পূর্ণ মানুষের জীবনটা যেতে পারে না।
এটা আপনি নিজে থেকে মনে করেন?
এটা আমি নিজে থেকে মনে করি, কারণ আমার তো কোনো স্বাধীনতা নেই, আমি তো কোনো স্বাধীনতা পাচ্ছি না। যতটুকু পাচ্ছি, যদি বাসা যদি না থাকে ও একটু লেখালেখি নিয়েই বসি, তাও যদি কেউ যদি দেখছে আমার আপুর কানে দিয়ে দিছে যে আজকে মোমিন ঘরের দরজা বন্ধ দেখছিলাম ও মনে গান লিখছে, এটা বলছি, কেউ না কেউ বলে দিছে, আর এটা নিয়ে আপু অনেক রাগারাগি করে, এখনো মাঝে মাঝে রাগারাগি করে, কিন্তু এখন একটু কম করে, কারণ জানে যে অনেক কিছু বলেও অনেক কিছু রাগারাগি করেও কোনো উপায় হয়নি, ওকে পিছিয়ে রাখতে পারিনি লেখা থেকে। আমি এর পর্যন্ত লেখতে বেশ কিছু গান লিখছি, আর ওই দিন আমি আমি একজনের অনেক ভক্ত, এতটাই ভক্ত যে মানে কি বলবো, আমি অন্ধ ভক্ত তার, আমি তাকে নিয়ে একটি গান লিখেছি। তো বলছে যে গানটা,
কার ভক্ত আপনি?
আমি হানিফ সংগীতের ভক্ত, আমি অনেকে নিয়ে একটা গান লিখছি, গানটা হলো লিখছি এইভাবে যে,
আপনি গানটা শুরু করেছেন না শুধু লিখেছেন?
হ্যাঁ শুরু করেছি একটু,
আপনি গান তো শুনি,
অল্প কিছু মনে আছে,
অল্পটুকুই গান।
হানিফ সংকেত ভাই তোমায় কিছু বলতে চাই, কত মানুষের প্রতিভা তুমি আর কত মানুষের হাসি কান্না, ধরো তুলে তোমারে তদিতে, ধরো তুলে তুমি দেশি বাসির কাছে, তোমার কোনো তুলনা নাই, তোমার কোনো তুলনা নাই, ও হানিফ সংকেত ভাই তোমায় কিছু বলতে চাই। তোমায় কিছু বলতে চাই।
আপনি যখন গান গাচ্ছিলেন তখন আপনি কিছু একটা বাজাচ্ছিলেন, ওটা কি?
এটা আমার হাতের,
হাতের কি দেখি একটু,
চুটকি
দেখি। ও মানে বুঝতে পেরেছি। আমরা এই অনুষ্ঠানটি আসলে কাউকে আকর্ষণ করার জন্য বা কোনো কাউকে ইনফ্লুয়েন্স দেওয়ার জন্য করি না কখনোই, হয়তো এটা হানিফ সংকেতের কান পর্যন্ত যাবে হয়তো অনেকেই বলবেন, এবং যা যে ধরনের প্রতিভা ওই অনুষ্ঠানে উপস্থাপিত হয় সেটা সেই প্রতিভার জায়গাটি থেকে আমাদের আজকের অতিথি যান কি যান না সেটাও প্রশ্নবিদ্ধ নয়, কিন্তু হেলোইড 920 তে সবসময় আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে একটা মানুষের জীবনের গল্প, কমপ্লিট লাইফ স্টোরি, একটা জীবনের গল্প কখনোই ফেইল করতে পারে না, ইন আ সেন্স যে এটাও একটা জীবন এবং সেই জীবনেরও চাওয়া থাকে, পাওয়া থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, ভালোবাসা থাকে, ন্যায় থাকে, অন্যায় থাকে, সব কিছুই থাকে এবং স্বপ্ন থাকে সেখানে। আমাদের এই ছেলেটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এবং তার যে জীবন যাপন সেই জীবন যাপনে অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নকে ছোঁয়ার যে যোগ্যতা সেটা ওর মধ্যে কতটুকু আছে বা নেই সেই প্রশ্নে আমরা যেতে চাই না, কিন্তু আমরা শুধু বলতে চাই আমাদের জায়গাটা হচ্ছে এটাই যে এই মানুষটিও একটা স্বপ্ন নিয়ে বাঁচে, এই মানুষটিরও আর দশটা মানুষের মতো ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, এই মানুষটিও কষ্ট পায়, এই মানুষটিও দুঃখ পায়, এই মানুষটিও আনন্দ পায়, এবং এই মানুষটিকে আমাদের সামাজিক মর্যাদার জায়গা থেকে আমাদের যতটুকু মর্যাদা দেওয়া উচিত বা পারিবারিক মর্যাদার জায়গা থেকে যতটুকু মর্যাদা দেওয়া উচিত তাকে আমরা দিচ্ছি, এই প্রশ্নবোধক চিহ্নটা আজকের অনুষ্ঠানের লেসন। আমরা ফিরে আসতে চাই রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও 89.2 এ, আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও মমিনের জীবনের বাকি গল্পটুকু নিয়ে আমরা ফিরে আসবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে মমিন রয়েছে তার জীবনের গল্প নিয়ে, মমিনের জীবনের গল্পে আমরা আবারও ফিরছি। আর মোমিনকে দেখার জন্য এবং মোমিনকে নিয়ে যারা কমেন্টস করছেন ফেসবুকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমরা কমেন্টসগুলো পড়ব অনুষ্ঠানের শেষে। আপনারা ওকে দেখার জন্য কিংবা হ্যালো 8920 মেম্বার হওয়ার জন্য পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করার জন্য আমাদের ফেসবুকে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আবারও ফিরছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মোমিনের জীবনের গল্পে। মোমিন, তারপর
একবার আমি চুল কাটতে যাই সেলুনে। তো চুল কাটতে যাওয়ার পরে আমি যেভাবে বলতেছি যে চুলটা আমার প্রায় ছোট রাখবেন, কারণ চুল বড় থাকলে আমার মাথায় সমস্যা হয়। কি সমস্যা হয়, মাথা আমার ঘামাচি ওঠে, আর ঘামাচি হলে চুল কালে এক পর্যায়ে ঘায়ের মতো হয়ে যায়। এটা এখনো হয়, কারণ চুল আমার বড় শরীরে মানায় না আর আমার সহ্য হয় না। তো আমি চুল কাটতে যাই, তো চুল কাটতে যাওয়ার পরে আসলে ওনাদেরকে আমি যেভাবে বলি ওনারা সেভাবে কাটে না, কাটেন না, ওনারা ওনার মতো করে কাটবে। তারপরে চুল কাটতে যেতে পিছনে কি করছে, আমার একটু পিছনে একটু চাচিয়ে দিছে, আর এই পাশে একটু চুল আসছে, আবার এই পাশে একটু চুল আসছে। তো আমাকে বলতেছে হয়ে গেছে, আমি যে হয়ে গেছে মানে এটা তো হয়নি, কারণ চুলটা আমার পিছনে তো চেঁচা রাখছেন, আবার এই পাশে কাটা রাখছেন, এই পাশে বড় রাখছেন, এভাবে রাখছেন কেন, আমি তো আপনাকে টাকা দেবো না। বলতেছে তুই টাকা দিবি না, টাকা না দিলে দেখবো। আমি বলছি ঠিক আছে। পরে আমি তিন চারজনের ডাক দিছি, ডাক দেওয়ার পরে সে উল্টা আর আমাকে ব্ল্যাকমেল করলো যে দেখেন ভাই, ও আমাকে বলতেছে রোলান্ড্রো কাটিং করে দিতে। আমি বলতেছি রোলান্ড্রো কাটিং মানে এটা রোলান্ড্রো কাটিংটা কি, এটা তো আমি নিজেই বুঝতে পারতেছি না। তো উনি একটা পেপার দেখালেন আমাকে, তারপর আমার চুল কাটার পেপারটা, যে চাকমায়া আফ্রিকা আছে না, তো এক ধরনের কাটিং আছে, ওটা দেখে আমি তারপর বুঝতে পারলাম যে বলতেছে যে এভাবে কাটিং নিতেছে, আর আমি এভাবে কাটিয়ে দিলাম, ও আমার সঙ্গে এই ধরনের বিহেভ করতেছে। তখন আমি বলতেছি ভাইয়া দেখেন, ও আমি এ কথাটা বলিনি যে আমাকে এইভাবে চুল কেটে দেন, আমি বলেছি যে আমাকে এইভাবে চুল কেটে দেন, কারণ তখন চুল কাটতে নিত 15 টাকা। তো আমি তো ওনাকে টাকা তো কম দেবো না, তো উনি তো আমাকে এইভাবে তো চুল তত কাটিয়ে দিতেছে। তো একবার যেরকম একটা মানে হাতাহাতি হয়ে যায়, মানে কি করছে, হাতাহাতি করতে গিয়ে আমার হাতটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমি বাসায় ফিরতেছি, আমি ফার্মেসিতে চলে গেলাম। তো ফার্মেসিতে যাওয়ার পরে বলতেছে আসলে কি ব্যাপার, কি হয়েছে, আপনার মাথার চুলের এই অবস্থা কেন। তারপরে একটা ওই লোকটা আমাকে আরেকটা সেলুনের দোকানে নিয়ে যায়, তখন বলতেছে চুলটা একবারে কেটে দাও, তখন পুরো মাথাটার চুলটা আমার চেষে দিছে। চেষে দেওয়ার পরে আমার আমি দেখতে এমনিতেই খারাপ, আমার চেহারাটা এমনিতেই খারাপ, আরও দেখতে খারাপ দেখা যাচ্ছে। এরকম করে কি হলো, বাসায় ফিরলাম, এরপর দিন থেকে কি করলো, মাথায় আমি ক্যাপ পরেছিলাম, ক্যাপ পরে বা কাপড় বেঁধেছিলাম যে এভাবে থাকতে হবে, কারণ চুল যতদিন আমার না গজাবে আমি ততদিন বাহিরে যাব না, কারণ এমনিতে চেহারা নিয়ে আমাকে না মানুষ অনেক উপহাস করে, আমি দেখতে সুন্দর না, কেউ বসতে চায় না, কার সাথে কথা বলি না, এমনিতে তো আমার কোনো বন্ধু নেই। তো এরম করে গেল, যাওয়ার পরে এরপরে আমার দুলাভাই কিন্তু তখন চুল কাটতে পারতো, তখন আমার দুলাভাই আমাকে চুল কেটে দিত। তখন অনেকে বলে কি রে আজকে যে বাসায় চুল কাটলি টাকা বাঁচানোর জন্য, আমি বললাম না টাকা বাঁচানোর জন্য না, এর আগে যে একটা ঘটনা ঘটতে গেল তখন দেখলাম না, তখন তাকে বললাম। তো এরকম করতে করতে এইভাবে যায়। তো আমি চুল কাটতে যেতাম অনেক দূরে দূরে, আমি কাছে কোনো চুল কাটতাম না, কারণ কাছে কোথাও থেকে চুল কাটতে গেলে আমি যেভাবে বলবো সেভাবে আমাকে চুলটা কেটে দেবে না, ওরা ওদের মতো করে চুল কাটবে।
মানে আশেপাশে সবাই আপনাকে নিয়ে তুচ্ছতা ছিল করে,
অনেক করে, কি করবো, কারণ প্রতিবাদ করতে পারি না, আমি করতে গেলে একটা না একটা সমস্যা আমাকে পড়তেই হয়। আর তাছাড়া মানুষ আমাকে না তাচ্ছন্ন করে মজা পায়, কেউ হাত ধরে টানাটানি করে, কেউ আমার গেঞ্জি ধরে টানাটানি করে। পর আবার চুল কাটতে গেছিলাম, তো চুল কাটতে যাওয়ার পর সব বলতেছে যে আচ্ছা আপনার চুল তো ছোটই আছে, চুলটা কাটতে হবে না। না চুল ছোট নাই, আমার চুলটা কাটতে দেন, কারণ আমার এক সাইডটা একটু স্পটের মতন কি যেন হয়েছে, তো ওটা চুল কাটতেছে। তো চুলটা কাটে নিছি, কাটানোর পরে কি হচ্ছে, এই জায়গাটার মধ্যে আমার আস্তে করে পচতে ফেলেছে। তো বলতেছে ভাই ভুল হয়েছে, আমি তো ভুলেছি, এটা তো আপনি ইচ্ছে করে দিলেন, আপনাকে তো আমি বারবার বললাম, আপনাকে তো আমি দেখাইলাম যে আপনি তো বুঝলেন না, তারপর কেটে দিছে, কারণ আমার শরীর থেকে যখন রক্তটা বের হয় তখন আমার স্কিনে একটা না একটা সমস্যা দেখা দেয়। তো এইভাবে আর কি অনেক মানুষের মতো আমাকে তাচ্ছন্ন হতে হয়, আমাকে তেমন কেউ আসলে ভালোবাসে না, কেউ এরকম করে দেখে না। সমাজের মানুষ একটা সুস্থ মানুষকে নিয়ে সামাজিকতা নিয়ে যে দামটা পায়, যে মূল্যায়নটা পায়, আমি সেই মূল্যায়নটা মানুষের কাছ থেকে পাই না। কারণ একটাই সমস্যা, আমি আমার আপুর বাসায় থেকে আমি মেয়েদের কাজকর্ম করি, তো আমার জীবনের দাম কি রইল?
আপনি বাড়ি যেতে পারেন না, আপনার বাবা মা যেখানে থাকে?
আমার বাবা নেই, মা আছেন।
বাবা কবে মারা গেছে?
বাবা মারা গেছে আজকে প্রায় 10 বছর হবে।
আপনি আপনার মা কোথায় থাকে?
আমার মা বগুড়ায় থাকেন।
কোথায় থাকে, মানে উনি সেই নানুর বাড়িতেই থাকে?
আমাদের নিজের বাড়িতে আছেন।
আপনার যে প্রপার্টি দেওয়ার কথা ছিল সেগুলো কি দিয়েছে বড় খালারা?
ওগুলো দেয়নি, আজও পাননি, কারণ কিছুদিন আগে শুনছি আমার বড় খালা মারা গেছেন। আর সম্পত্তি তো কিছুই পাননি, আমার দুই খালা পানি, এসব না আর কিছুই হয়নি, কারণ যেটা পায়নি বাস পায়নি, এটা না আর কোন রকম ইয়ে করা হয়নি।
প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটু থ্যালাসেমিয়া রোগ নিয়ে একটু বলতে চাই। আমরা থ্যালাসেমিয়া রোগের ব্যাপারটা হয়তো বা জানেন, থ্যালাসেমিয়া রোগ এটা বেসিক্যালি একটা ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিনের কারণে হয়। এটা বাবা অথবা মা, হ্যাঁ বাবা অথবা মা উভয়েরই থ্যালাসেমিয়া জিন থাকলে বংশানুক্রমে এটি সন্তানের মধ্যে ছড়িয়ে যায়। কোন একটা সমীক্ষা দেখা গেছে যে বাবা মা উভয়েরই থ্যালাসেমিয়া জিন থাকলে যে শিশুটা দুনিয়াতে আসবে তার শতকরা 25% থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। থ্যালাসেমিয়া রোগটা আসলে ওই শিশুর সমস্যা না, এটা বাবা মায়ের জিনগত সমস্যা। এবং সাধারণত দুই ধরনের থ্যালাসেমিয়া আছে, আমি পুরো বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করে বলতে পারছি না, একজন ফিজিশিয়ানই এটা ভালো পারবেন। আলফা থ্যালাসেমিয়া এবং এটা হচ্ছে, আর এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তবে আশঙ্কার কথা হচ্ছে যে এটা বলা হচ্ছে বিভিন্ন আর্টিকেলে দেখা যায় যে বিশ্বে আনুমানিক 60 থেকে 80 মিলিয়ন মানুষ বিটা থ্যালাসেমিয়ার জিন বহন করছে। এবং এই থ্যালাসেমিয়া রোগ সাধারণত নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানে বেশি দেখা যায়। এবং আশঙ্কা করা হচ্ছে যে আগামী 50 বছরে এই রোগটি অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে আমাদের এই দেশগুলোতে। এবং এটার কিওরটা কি, এটা কি করলে আসলে এটা হবে না, এই ধরনের শিশু ভূমিষ্ঠ হবে না, সেটা নিয়ে একজন ডক্টর যারা আছেন তারাই ভালো বলতে পারবেন। কিন্তু এই মানুষ যারা দুনিয়াতে আছেন বেঁচে, যারা আমাদের দেশগুলোতে আছেন বিভিন্ন, বিশেষ করে তারা যে পরিবারই হোক না কেন, কি উন্নত কি অনুন্নত, কি প্রান্তিক পরিবার কি সম্পূর্ণত, কি মধ্যমায়ের পরিবার কি অনেক বড় লোকের পরিবার, যেখানেই এই ধরনের শিশু জন্মগ্রহণ করুক না কেন, সারা জীবন ধরে যারা এই ধরনের রোগকে বহন করে চলেছে তাদের যে সামাজিক ট্রিটমেন্ট, তাদের প্রতি আমাদের যে সামাজিক আচরণ, পারিবারিক আচরণ, সেটা মূলত সব জায়গায় একই রকম। আমরা মমিনের কাছে আবারও ফিরতে চাই, যদিও আমরা গল্পের একেবারে শেষের দিকে চলে এসেছি।
একদিন আমি মাছের বাজারে গেলাম, তো মাছের দাম করতেছিলাম, অনেক মানুষ বাজারে তো অনেক ভিড় হয়, তো ওই ভিড়ের মধ্যে আমাকে ঢুকতে হয়েছে। তো মাছের আমি দাম করতেছিলাম যে ভাই এই মাছটা কত, সে বলতেছে যে 50 টাকা। তো আমি আবার একটু দামটা একটু কমে ফেলছি, আরেক দোকানে গেলাম যে ভাই এই মাছটা কত, বলতেছে 120 টাকা। তো এরম করতে যেতেছি, আমার হাতে বাজারে ব্যাগটা ছিল, তো ওই ব্যাগ করছে একজন টান দিছে, কারণ যে আমাকে চেনে না সেও আমার সাথে এরম করে, আর যে আমাকে চেনে সেও আমার সাথে এরম করে। এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না কেন,
মানে সবাই আপনাকে পাগল ট্রিট করে,
পাগল ট্রিট করে বলে, কেন এরকম হয় আমি জানি না। এই যে আজকে যে আমি ঘটনাগুলো তো বলতেছি, কারণ বাইরে বাসার যারা না জানছে হয়তো FM রেডিও অনেকে তো শুনবেন, এটা জেনে যাবে। জেনে যাওয়ার পরে এর পরিস্থিতি আমার কি হবে জানি না, আমাকে না এখন হাসাহাসি করে, আমার যাদের সাথে ভাড়া থেকে আমরা আশপাশের লোক আমাকে হাসাহাসি করে। তো মাছের বাজার আমি গেলাম, তো যাওয়ার পর আমার ডাক্তার ঘুরা টান মারলো, যে বলতেছে তুই কি মাছ কিনতে আসছিস? আমাকে কি মাছ কিনতে আসছি মানে, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি বাজার করতে আসছি, আমাকে শুধু মাছ কিনতে আসছে, মাছ কিনতে আসিনি। তো এরম করলাম, করার পরে আসলে কি হলো, তো এক দোকানে মাছ আমি নিলাম, তো মাছটা নেওয়ার পরে কি হচ্ছে বাসায় ফিরবো, বাসায় ফেরার পরে কি হচ্ছে, এরপরে একটা ছেলে এসে মাছের পটলাটা নিয়ে চলে গেল, মাছের ব্যাগটা নিয়ে চলে গেল দৌড় দিয়ে। আমি আর মাছ করতে পারলাম না, বাসায় গিয়ে তো আমাকে রান্না করতে হবে, তো আমি তো আর রান্নাটা আর করতে পারলাম না। তো এরপর আমি যে বাসায় একটু ভাড়া ছিলাম, তো ওই বাসায় একটা ভাই আসতো, রুমি করে নাম, কারণ আমার ভেতরে অনেক প্রশ্ন জাগে ওনার একটা আচরণ দেখে, কিন্তু এই উত্তরটা আমি আজও পাইনি, আমার কি ভুল ছিল, কি দোষটা ছিল। সেটা হলো যে একদিন আমি ওনাকে বললাম যে ভাইয়া আপনার কাছ থেকে আমি সহযোগিতা নিতে আসছি, যে বললাম হ্যাঁ বলো কি সহযোগিতা নিতে আসছো, বললাম ভাইয়া আমি গান লিখি। তো উনি শুনে কবাক হয়ে গেলেন, তুমি গান লেখো? তো ভাই আমার খুব শখ আমি ইত্যাদিতে যাব। আপনারা যদি মনে করেন যে আমার মাঝে ওরকম প্রতিভাটা আছে তাহলে আপনারা চেষ্টা করে প্লিজ বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো একদিন অনেকে করলেন রাতে 8টা বাজে এক শিল্পীকে নিয়ে গেলেন আমাদের বাসায়, কারণ আমাকে পরীক্ষা করার জন্য আমার গলার ভয়েসটুকু কেমন। তো নিয়ে যাওয়ার পরে আসলা করলেন কি গেলেন, আমার পরের দিন অনেক মানে অবাক হয়ে গেছে যে কীভাবে খবর পেলো বা কীভাবে কী আসার বিষয় হলো। তো গেলাম, যাওয়ার পরে ওনার স্টুডেন্ট ছিল যে উনি যে পড়ান ওনার নিজের বাসায় আমি গেলাম। তো যাওয়ার পরে আসলা গান শুনছে, তো শোনার পরে সবাই মোটামুটি বললো যে না আসলে গান ভালো। আর ওই দিন আমি দুঃখের গানটাই গাইছিলাম, গান গাইতে তো আমি কান্দে দিয়েছিলাম। আচ্ছা গেল, তারপরে উনি আমাকে বুঝাইলেন যে দেখো তোমাকে আর একটু কোয়ালিফাইড হতে হবে। তো আমি তখন বললাম ভাই দেখেন কীভাবে কোয়ালিফাইড হবো, আপনি তো অনেকভাবে তো মানুষকে তো হেল্প করেন, তো আমার তো আর্থিক অবস্থা নেই ওরকম করে প্রাতিষ্ঠানিকভাবে শেখার মতন অবস্থা তো নেই ভাইয়া, আপনি তো জানেন। আচ্ছা ঠিক আছে। তারপর মনটা আমার মানতে ছিল না, একটা বাচ্চা মানুষের মন যেরকম হয় ওর মতো আমার মনটা যেন ওই রকমই হয়ে গেছে। তারপরে আসলে একটা ছোট একটা পত্র লিখছিলাম আমি, তো পত্রের মধ্যে আমি খারাপ কিছু লিখিনি, আমি ভালো লিখছি। কারণ
কি লিখেছেন পত্র?
ভাইটাকে লিখছিলাম, কিন্তু ওই দিন ওনার বাসায় পত্রটা নিয়ে গেছি, বৃষ্টির দিন ছিল।
পত্র কেন লিখেছেন?
লিখেছিলাম আর একটু বুঝিয়ে মানে বলার জন্য যে দেখি আমার পত্রটা পড়া হতো উনি হয়তো একটু একটু মানে সহযোগিতা আমার হয়তো করতে পারে।
এটা তো আপনি মুখেও বলতে পারতেন, চিঠি কেন লিখলেন?
আমি মুখে বলেছিলাম।
আচ্ছা,
কিন্তু ওই যে বললাম মনটা আমার মানে একটা শিশু বাচ্চার মতো হয়ে গেছে, কিন্তু উনি আমাকে বোঝাই বলছে তারপর আমি বুঝিনি।
তারপরে
চিঠিটা ওনার আম্মুর হাতে পড়ছে, তো ওনার যে দুটো আম্মু এটা আমি জানতাম না। আজকে এই গল্পটা বলতেছি এটা উনি যদি শোনে ফেমে তারপরে আমার উন্নত অবস্থাটা আমার কি হবে আমি নিজেও বলতে পারি না, কিন্তু কষ্টের কথাটা আপনাকে বলতেছি আজকে এই জায়গাটা আমি বলতেছি। তো এক সময়
কি লিখেছিলেন চিঠিতে আপনি?
ভাইয়া আমার সালাম নেবেন, আশা করি ভালো আছেন, দেখেন ভাইয়া আমাকে একটা বার সুযোগ দেন বা আমি এরকম আমি একটা বার সুযোগ চাই বা আপনারা আমাকে নিয়ে একটা বার অন্তত ট্রাই করে দেখেন।
উনি আসলে একটু আপনার কাছ থেকে জানেন উনি আসলে আপনার কে সুযোগ দেবে মানে ঠিক উনি কি করেন যে কারণে আপনাকে? উনি গানের কেউ ছিল?
হ্যাঁ।
কিসের কি করতেন?
উনি ইত্যাদির সাথে জড়িত ছিলেন,
এর আগে ইত্যাদির সাথে জড়িত ছিল।
হ্যাঁ, উনি ইত্যাদির সাথে জড়িত ছিলেন, ওনার এক ফ্রেন্ড আমাকে বলছিলেন, কিন্তু এটা সত্যি কারণ এর আগে আমাদের নারায়ণগঞ্জের যে পাঠাগারটা আছে এই পাঠাগারটা উনি তুলে ধরছিলেন আর একটা প্রতিভাবান ব্যক্তিকে ইয়ে করছিলেন, নিছিলেন ওই জায়গাটায়। এই জন্য আর অনেকের মুখে আমি শুনছি যে উনি ইত্যাদির সাথে জড়িত আছে।
অনেকের মুখে শুনেছেন?
ওনার যে স্টুডেন্টরা পড়ে ওনার কাছে পড়তেন তারাও বলেছিলেন,
এবং সে কারণে আপনি উনি ওনাকেই আপনি টার্গেট করেছেন।
আমি ওনাকেই বেশি মানে ভরসা করছিলাম যে উনি অবশ্যই পারবে আমার মন বলছে। তো চিঠিটা ওই দিন দিয়ে আসলাম, দিয়ে আসার পরে ঠিক প্রায় আরো প্রায় এক মাসের মতন পরে আমার সাথে ওনার দেখা হলো চলন্ত রিক্সায়। আমি সালাম দিলাম, সালামটা উনি খুব সুন্দরভাবে গ্রহণ করলেন। তো রিক্সাটা এখান থেকে যখন একটু সামনে আগে গেল তখন চলন্ত রিক্সায় দাঁড়িয়ে বলতেছেন ওই তুই আমার বাসায় যাবি না, আমাকে এরকম একটা হুমকি দিল। এরপর থেকে মনে হয় বাসায় যাই না, আর ওনাকে আমি যতবারই দেখি এখনো ওনার সাথে আমার দেখা হয় মাঝে মধ্যে, সালাম দিই কিন্তু সালাম নেন। কিন্তু আমার ভেতরে প্রশ্নটা জাগে আমার কি এমন ভুল ছিল বা আমি কি এমন করে ফেলাইছি যে উনি আমার সাথে এই ধরনের আচরণটা করলেন।
আপনি আমাকে একটু বলবেন যে যেই গান নিয়ে আপনি বারবার বলছেন, আপনি তো বুঝেন যে আপনার গানটা এখন পর্যন্ত সেই পরিমাণ কোয়ালিটি ফুল গান হয়নি, সেটা তো বুঝেন আপনি। আচ্ছা, এবং সেই জায়গাটি থেকে ইত্যাদি বলেন বা অন্য যে কোনো অনুষ্ঠানেই বলেন, সেখানে একটা বিশাল একটা কম্পিটিশনের জায়গা। হ্যাঁ, ধরেন আপনার মতো থ্যালাসেমিয়া রোগী কিংবা তার চেয়ে তো অনেক খারাপ অবস্থার দুরবস্থার মধ্যে আছে, তারা হয়তো আপনার চেয়ে অনেক ভালো গান গান, কিংবা তারা হয়তো আপনার চেয়ে অনেক ভালো প্রতিভাবান আছেন যারা হয়তো ওই রকম একটা বড় ন্যাশনাল প্ল্যাটফর্মে জায়গা এখন পর্যন্ত পাননি। তো যেখানে তারাই পাননি সেখানে আপনার পাওয়াটা তো অনেক দুষ্কর, অনেক কঠিন। এই কথাগুলো কি কেউ আপনাকে কখনো বুঝিয়ে বলেছে?
না,
আপনাকে কেউ কখনো বুঝিয়ে বলেনি?
কখনো বুঝিয়ে বলেনি।
আপনার বোনও কখনো বুঝিয়ে বলেনি? যাদের কাছে আপনি গেছেন তারাও আপনাকে কখনো কথাটা বলে?
তারা আমাকে এই ধরনের কখনো কিছু বোঝায়নি।
তারা আপনার
তারা আমি কিছুদিন আগে মানে যে গান শেখায় তার নাম হলেন যে হুমায়ুন, নারায়ণগঞ্জের উনি গান শেখান একজনকে, এক আপুকে। তো শেখানোর পর আমি ওই বাসায় গেছি, তো বাসায় যাওয়ার পরে উনি আমার মোবাইলে গানটা রেকর্ডিং করছে, আমি নিজের লেখা গানটা তো রেকর্ডিং করছে। উনি আবার যার কাছে গান শোনেন উনি আবার তাকে আবার শোনাইছে, শোনানোর পর আমার বাসায় আমাকে খবর দিছে যে ছেলেটাকে আসতে বলো। তো আমি গেলাম, যাওয়ার পর আসলে আমার গানগুলো নিয়ে শুনলো, উনি হারমোনিয়াম বাজালেন, তারপর আমি গানটা গেলাম শুনলেন, যে বলো যে দেখো তুমি গান কি কোথাও শেখো, আমি বললাম যে না আমি প্রাতিষ্ঠানিক ভাবে শিখতে পারি না, কারণ শেখার মতন ওরকম অবস্থা না সুযোগ নেই ফ্যামিলি থেকে। বলে দেখো তুমি যদি গান শিখতে আরো ভালো কিছু করতে পারতা, কারণ তোমার গানের গলা আছে, বিশেষ করে আমার গলাটা অনেক ভালো লাগছে তোমার। অনেকে গান শিখেও গলা অত সুন্দর করতে পারে না, আর বিশেষ তোমার গানের থিম গুলো সুন্দর আছে। উনি ওনার একাডেমিতে আমাকে নিয়ে গেছিলেন, নিয়ে যাওয়ার পরে আসলে বললেন যে তোমার এই গানগুলো তুমি লিখছো, আমাদের মনে হয় না যে গানগুলো তুমি লিখছো, তুমি ইত্যাদিতে একবার ট্রাই করে দেখো।
সবাই আপনাকে এরকম বলে,
এরকমই আমাকে বলে। তো এই জন্য আমার ভেতর আর বিশ্বাস
আরো বেশি বেশি করে ইয়ে হয়েছে যে
জাগে, যে হয়তো আমার মন বলছে একটা বার কেউ ট্রাই করে নিয়ে হয়তো ভালো হবে, বা যদি একটা বার যদি সুযোগ দেয়। আমি আর্থিক অবস্থার কারণে গান তো শিখতে পারিনি, কিন্তু আমি আর্থিক সহযোগিতা যদি পেতাম তাহলে তো গান আমি শিখতে পারতাম বা ভালো কিছু করতে পারতাম আমি। আর এখন বর্তমানে আমি যে গানগুলো লিখছি এটা হয়তো ভালো হয়নি, কিন্তু গানগুলো আমার দেখলে বুঝতে পারতো।
আপনাকে আমি একটা খুব চাষা ছেলা প্রশ্ন করি, আপনি যে কাজগুলো করেন দিনের বেলা সে কাজগুলো আপনার জীবনে আছে, আপনার ভেতর থেকে যদি কেউ আজকে যদি আজকের পর থেকে এই মুহূর্ত থেকে আপনার গান লেখা গান গাওয়া বন্ধ করে দেয় আপনার অবস্থা কি হবে?
জানি না আমার কি হবে, হয়তো কি করবো, তো বন্দী জীবন আমাকে থেকে যাবে।
আপনার আজকের পর থেকে আপনি গানে গুনগুন করে গান গাইতে পারবেন না, আপনার ভিতরে গান নিয়ে কোনো স্বপ্ন থাকবে না, লেখালেখি একেবারে চিরতরে বন্ধ, আপনার ফিলটা কি হবে?
অনেক করুণ অবস্থায় হবে, হয়তো বেঁচে থাকবো না থাকার মতো।
আমি প্রশ্নটা এই জন্যই করেছিলাম যে একজন মানুষ একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, ও ইত্যাদিতে গান গাইতে চায়, এটা ওর স্বপ্ন, ইত্যাদিতে গান গাওয়ার মতো উপযুক্ত কিনা সেটা পরের প্রশ্ন। আমরা এই স্বপ্নের জায়গাটা দেখতে চেয়েছি বলেই হ্যালো ইট 920 তে ওকে আজকে নিয়ে এসেছি, কারণ হ্যালো ইট 920 জীবনের কথা বলে, একটা জীবন একটা স্বপ্ন নিয়ে বাঁচে। আমরা এটা বলছি না যে ও যেখানে গান গাইতে চায় বা যে জায়গাটিতে গান গাইতে চায় সেই জায়গাটিতে গান গাওয়ানোর জন্যে বা সেই জায়গাটিতে ওকে তুলে ধরার জন্যে আমাদের চেষ্টা করা উচিত, আমরা বরং এটা বলছি যে ওর মধ্যে যে স্বপ্নটা আছে ও সেটার জন্য উপযুক্ত কি উপযুক্ত না সেটা পরের প্রশ্ন, কিন্তু এই স্বপ্নটাকে লালন করার জন্যে, এই স্বপ্নটাকে স্যালুট করার জন্য, এই স্বপ্নটাকে সুন্দরভাবে বড় করার জন্যে ওর একটা পরিবেশ দরকার ছিল, সেই পরিবেশটাও পায়নি, কিংবা এই স্বপ্নের জন্য উপযুক্ত না সেটা ওকে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য চারপাশে কিছু মানুষের প্রয়োজন ছিল সেটাও পায়নি। ওর যে জীবন সেটা কিরকম একটা জীবন চিন্তা করে দেখুন, শৈশব থেকে শুরু করে না আছে বন্ধু, না পেয়েছে পারিবারিক সহযোগিতা, থাকলো এক বোনের কাছে, সেখানেও যে আছে সে বোনের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ ওখানে যদি না থাকতো তাহলে হয়তো ওর জায়গা আরো করুণ হতো, এবং সেখানে সে নিদারুণ একটা সারাদিন চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা সে ঘরের মধ্যে ঘর কামনার কাজ করে, রান্না বাড়া কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সবকিছু, একটা মেয়ের সাধারণত আমাদের দেখি যে একটা বৈবাহিক জীবনে একটা মেয়ে সাধারণত যে কাজ করে এ কাজগুলোও করে, এবং তারপর সে সন্ধ্যার সময় ঘর থেকে বের হয় সন্ধ্যার পর এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য, ওর না আছে কোনো বন্ধু, যারা ওর চারপাশের মানুষ তারা ওকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং কাছের মানুষদের কাছ থেকেও মোটামুটি দিনের বেলা একবার দুইবার সবসময় বিভিন্ন কাজের মধ্য দিয়ে ওই ইনফরমেশন যেটা পায় সেটা হচ্ছে তার বেশি দিন বাঁচবি না, তোর দাঁত উঁচু আছে উঁচুই থাকুক এটা সোজা করে কি হবে, এবং তার মধ্য দিয়ে ও ঘরের দরজা বন্ধ করে যে জিনিসটা করে সেটা হচ্ছে ওই গানটুকু লিখে গানের চর্চা করে, একটু গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে ওর সারা জীবনের শখ, ও একটা কিছু করতে চায়, ও একটা মানুষকে একটা কিছু জানাতে চায়, সেটা আসলে কতটুকু পরিমাণ উপযুক্ত কতটুকু ভালো বা কতটুকু মন্দ সেটা তো পরের বিষয়, কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যে থেকে ও যে চেষ্টা করে যাচ্ছে, ও যে কিছু একটা করতে চায়, সমাজকেও কিছু একটা দিতে চায়, যে সমাজ ওকে রিকগনাইজ করে না সেই সমাজের মানুষের কাছেও একটা পপুলারিটি চায়, একটা ভালোবাসা চায়, এই চাওয়ার জায়গাটিকে আমরা রেসপেক্ট করেছি, এবং সেজন্যেই ও আজকের হ্যালো ইট 920 তে ও গান কতটুকু ভালো গায়, ও আসলে গাইতে পারে কিনা, ও আসলে লিখতে পারে কিনা সেটা আমাদের অনুষ্ঠানের মোটেও উপযুক্ত না, সেটা আমাদের অনুষ্ঠানের জন্য কোনো চিন্তাও না, ওর মধ্যে একটা স্বপ্ন আছে, ও এত কিছুর মধ্যেও একটা স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্ন অসম্ভব সুন্দর একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নের জায়গাটির প্রতি আমাদের রেসপেক্ট থাকা উচিত, এইসব মানুষদের প্রতি আমাদের রেসপেক্ট থাকা উচিত যারা আমাদের সমাজে এরকমভাবে বেড়ে উঠছেন, সামাজিক প্রতিবন্ধকতার জায়গাটা থেকে, শারীরিক প্রতিবন্ধকতার জায়গাটা থেকে, সৃষ্টিকর্তা যাদেরকে ভাবে পাঠিয়েছেন এটা তো আমাদের জন্য একটা পরীক্ষা, এটা কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা, শুধুমাত্র ওর জন্য না, ওর জন্য কিন্তু কোনো পরীক্ষা না, আমাদের জন্য পরীক্ষা, কারণ এই মানুষের প্রতি আমরা কি আচরণ করছি সেটা উপরওয়ালা কিন্তু আমাদেরকে দেখছেন, এবং সেই জায়গাটি থেকে আপনি কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন প্রতি মুহূর্তে, সুতরাং এদের প্রতি আমাদের ভালো আচরণ করা উচিত। আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বলুন।
আমার ভবিষ্যৎ স্বপ্ন আমি একজন গায়ক হতে চাই, এটাই আমার ভবিষ্যৎ, কারণ এটা নিয়ে মানুষ আমাকে অনেক তাচ্ছিন্ন করে, বলে যে তুই যেদিন শিল্পী হবি বা গায়ক হবি সেদিন হাতের তালো দিয়ে বটগাছ জ্বালাবে, এই ধরনের কথা বলে, আর এই ধরনের কথা শুনতে শুনতে আমার ভেতরে একটা প্রতিজ্ঞা জাগে, চ্যালেঞ্জ জাগে যে আমি গায়ক হবই, হতে চাই, দেখি এটা কি হয়ে পারে, যদি যতদিন বাঁচবো আমি এবার ট্রাই করে যাব, আর যদি মারা যায় তো মারা গেলাম।
এই হচ্ছে আমাদের মুমিনের জীবনের গল্প। অদ্ভুত সুন্দর একটা কথা শেষে বলেছে, চেষ্টা করে যাই, চেষ্টার নামই তো আসলে জীবন। ও থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত, থ্যালাসেমিয়া রোগটা কি আপনারা জানেন, এবং এই রক্তশূন্যতার রোগ ওকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে, ওর মৃত্যুর দুয়ার জীবন দুয়ার থেকে আসলে কতটুকু দূরে আমরা কেউ জানি না, কিন্তু ওর স্বপ্ন আছে, ও শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে চায়, এবং এই চেষ্টাটাই আসলে জীবনের সবকিছু। সাকসেস বড় কিছু নয়, চেষ্টাটাই বড় কিছু। আমরা স্যালুট জানাতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে মুমিনকে, মুমিনের মতো যারা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ লাইফ লিড করছেন তাদেরকে। মুমিনরা এই সমাজের জন্য অনেক অনেক বড় আশীর্বাদ আমরা মনে করি, কারণ মুমিনরা তাদের জীবনকে বোঝা মনে করে না, তারা নিজেরা ফাইট করে এগিয়ে যাচ্ছে, এবং মুমিনদেরকে একটু সহায়তার হাত বাড়িয়ে দিলে, একটু ওদের পাশে থাকলে, কিছুই করতে না পারলে, এদের সাথে একটু ভালো ব্যবহার করলে, মাথায় হাত বুলিয়ে দিলে, এদের ভিতর থেকে অসাধারণ কিছু হতে পারে আমাদের সমাজের জন্য। প্রিয় শ্রোতার ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব, এবং তারপর আমরা আমাদের এই অনুষ্ঠানে আবারও ফিরে আসবো। মুমিন, আমরা ব্রেকে যাওয়ার আগে আপনার কাছ থেকে আপনি গুনগুন করে যদি আমাদের জন্য দুই এক লাইন গান, আপনি স্টার হবেন না আমাদের অনুষ্ঠানে, আমরা আপনাকে রিকগনাইজ করতে পারবো না, আপনি দুই এক লাইন যেটা আপনার পছন্দ হয় আপনি গান আমরা শুনি।
স্বপ্ন শুধু স্বপ্ন থেকে জানি, একে জীবনে নিহতির পরিহাস, একে জীবনে নিহতির পরিহাস, বুক ভর ব্যথা নিয়ে চোখ ভর জল নিয়ে এসেছি ভুবনে, ভুল দুনিয়ায় ভুল দুনিয়ায়, স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যায়, একে জীবনে নিয়তির পরিহাস, একে জীবনে নিয়তির পরিহাস, মর্মহে জীবনের কষ্ট আর বেদনা কেউ তো বোঝে না, কেউ তো বোঝে না, ভুল দুনিয়ায় ভুল দুনিয়ায়, স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যায়, একে জীবনে নিয়তির পরিহাস, একে জীবনে নিয়তির পরিহাস।
তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোরে ধুলা দেবে, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোরে ধুলা দেবে, কাল সে তাতে মালা হাতে, কাল সে তাতে মালা হাতে, আসবে কিছু কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, মানের ভরে থাকে আপন মানের ভরে, থাকছে বসে গদির পরে আজকে আপন মানের ভরে, থাকছে বসে গদির পরে কালকে প্রেমে আসবে নেমে, কালকে প্রেমে আসবে নেমে করবে সে তার মাথা নিচু, যে করে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে করে পাগল বলে তারে তুই বলিস নে কিছু,
presents hello 8920 close up the closer the better
12টা বেজে না একটা বেজে 27 মিনিট হতে 4 সেকেন্ড বাকি আছে, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। মোমেনকে নিয়ে অনেক অনেক কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, কয়েকটা কমেন্টস একটু পড়তে চাই। ফরহান আক্তার লিখেছে, কিবরিয়া ভাই আমার এক কাজিন এই রোগে শেষ পর্যন্ত সে মারা যায়, আজকে মোমিন ভাইকে দেখে ওর কথা মনে পড়ে গেল, দোয়া করি মোমিন ভাইয়ের সাথে যেন এরকম না হয়। জান্নাত বুশরা লিখেছে, আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আর হাসান নামের এক বন্ধু লিখেছে, মোমিনের কণ্ঠস্বর তো অনেক সুন্দর, আমি তার গানের কণ্ঠস্বরকে রেসপেক্ট করি। নাজমুল হোসেন সুজন লিখেছে, মোমিন ভাই দোয়া করি তোমার স্বপ্ন যেন পূরণ হয়। সাইফ আন্নান লিখেছে, আল্লাহ যেন তাকে শেফা দান করেন। হৃদয় কল্লোল লিখেছে, কণ্ঠটা খুব সুন্দর। মোহাম্মদ রশিদুল হক লিখেছে, ভাই আমি মালয়েশিয়াতে, সো আমি যদি শুনতে চাই তাহলে কি করব? কালকে আপনি আমাদের পেজটাতে যাবেন, ওখানে ডাউনলোড একটা অপশন দেওয়া আছে, ওখান থেকে আপনি যত খুশি ডাউনলোড করতে পারবেন এবং সবগুলো অনুষ্ঠান ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এখন পর্যন্ত যা হয়েছে। আরিফ ইসলাম লিখেছে, ওনার গানের ভয়েসটা অসাধারণ। তুষার ইমান লিখেছে, মোমিন ভাই আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে চাই ফ্রম নারায়ণগঞ্জ থেকে। ফারিয়া সুলতানা সুমা লিখেছে, দোয়া করি তোমার বাকি জীবনটা যেন ভালো কাটে। ফারুক খান লিখেছে হচ্ছে, বাস্তবতা অনেক কঠিন, কাছ থেকে না দেখলে কখনো বোঝা যায় না, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, কিছু না পারে অন্তত লাইকটা তো অবশ্যই দিব, ফেসবুকে লাইকের কথা বলেছেন। লিসনারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে, যারা আপনাকে এতক্ষণ সুন্দর লাখ লাখ শ্রোতা আপনাকে শুনেছে, আজকে কি বলার আছে তাদের উদ্দেশ্যে আপনার?
এখানে আমি আমার অনুষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে আমাদের মতন যারা প্রতিবন্ধতা আছে, সুস্থ মানুষ আছে, যারা জীবনের গল্প বলতে পারে বা যাদেরকে বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি বা যারা সুযোগ করে দিছে গল্প বলার জন্য, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই। জানি না আমার গল্পটা কতটুকু আপনারা মূল্যায়ন করবেন, কিন্তু আমার কাছে আমার গল্পটা অনেক কষ্টনীয় এবং আমরাও সাধারণ মানুষের মতন বাঁচতে চাই বা ভালোবাসা চাই, কিন্তু বাঁচতে যদি না পারি, ভালোবাসা যদি না পাই, আমাদের মতন মানুষ হয়তো বেশি দিন হয়তো থাকবে না, হয়তো হতাশায় হতো আস্তে আস্তে হয়তো ধীরে ধীরে হয়তো তারা তো মৃত্যুর দিকে চলে যাবে, কিন্তু আমি এটা চাই না, আমি চাই না আমার মতন আর কেউ এমন হোক, এটাই আমার প্রত্যাশা এবং আপনাদের কাছে।
আপনার কখনো মনে হয় না যে আপনি যেভাবে দুনিয়াতে এসেছেন এটা তো আপনার দোষ না, তাহলে সবাই আপনাকে কেন দোষ দেয়? আপনার কখনো এটা মনে হয় না?
এটা আমি জানি না, কারণ এটা মানুষের মনের কাছে প্রশ্ন, কারণ আমি বুঝি একটি কথায়, একটি সুস্থ মানুষের দুটো চোখ দুটো হাত পা যা আছে, আল্লাহর রহমতে আমারও তো আছে, কিন্তু আমি একটু হলেও হাঁটতে পারি, চলতে পারি, হাসতে পারি, কথা বলতে পারি, কিন্তু এটা মানুষ বোঝে না, বোঝে শুধু সুন্দর চেহারা, বোঝে শুধু অর্থ সম্পদের কথা, যার অর্থ আছে তার দাম আছে, যার অর্থ নেই তার কিছু নেই, আমাদের মতন মোমিনের কাছে কিছুই নেই আমি মনে করি, কারণ আমি নিজেকে তো বুঝতেছি।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে মোমিন, প্রত্যেকটা জীবনই সুন্দর হোক এই এই পৃথিবীতে, প্রতিটি জীবনকেই যেন আমরা শ্রদ্ধা জানাতে পারি, প্রতিটি জীবনই ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক, কেউ না কেউ তাদের পাশে থাকুক এবং তারা জীবনের সুন্দর একটা অর্থ খুঁজে পাক। প্রত্যেকটা জীবনের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমরা হেলো 8920 বাকি পার্টিতে ফিরে যাচ্ছি। 152তম পর্ব থেকে স্যালুট জানাতে চাই সারা বাংলাদেশে তথা দুনিয়াতে, দেশের বাইরে থেকে যারা শুনেছেন, এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আছেন তাদেরকে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা তাদের উদ্দেশ্যে ডেডিকেট করতে চাই আমরা। মোমিনদের মতো যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই হেলো 8920 থেকে। আপনারা অনেক ভালো থাকুন এই শুভকামনা থাকছে আমাদের। ওকে প্রিয় শ্রোতা, একটু পরে আবারও ফিরছি। চলুন, গত সপ্তাহে যিনি আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন তার সম্পর্কে কিছু ফিডব্যাক আমরা পেয়েছি আমাদের ফোনে, সেগুলো একটু শুনি এবং তারপর এই অনুষ্ঠানে যারা আসতে চান তাদের কথাগুলো একটু শুনি, তারপর পর আমরা অনুষ্ঠান শেষ করব। আর মোমিনকে দেখার জন্য, তার সাথে যোগাযোগ করার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর।
আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। এতগুলো বিপদের জন্য সেই রিক্সাওয়ালায় দায়ী, রিক্সাওয়ালার কঠিন শাস্তি হওয়াটা উচিত।
আমি মোহাম্মদ ঘটনাটা শুনলাম, খুবই খারাপ লাগছে। এখন কোন সাহায্য করতে চাই, আমি করতে পারি যদি আপনারা সাহায্য করেন।
আমি আনিকা, রিয়ার জীবনের গল্প শুনলাম। রিয়া এখন যার কাছে আছে তাকে ছেড়ে চলে আসা উচিত এবং কোন একটি চাকরি করে নিজে স্বাবলম্বী হওয়া উচিত।
আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। রিয়াকে সহযোগিতা করতে চাই, ওর চাকরি এবং ওর থাকা খাওয়া সব ব্যবস্থা আমি করতে পারবো।
আমি মোহাম্মদ কামাল হোসেন বলছি। রিয়া আফার যে কথাগুলো আমি শুনলাম, আমার মনে খুব কষ্ট লাগছে। তারা যে এইভাবে অবৈধ ভাবে আছে তাতে গুনাহ হইতেছে। রিয়া আপু যদি আমাকে ছোট ভাই হই বা বড় ভাই হই বা ওনার পাশে আমি দাঁড়াতে চাই।
মিরপুর থেকে সীমা বলছি। রিয়াপুর গল্প আমার গল্পের সাথে 50% মিল আছে। রিয়াপুর, তুমি যদি সুখ চাও যে ছেলেটার কাছে বর্তমানে আসো, পালিয়ে স্কুলে চলে যাও, তারপর তুমি গার্মেন্টসে চাকরি নাও, ইনশাল্লাহ তোমার কপালে সুখ আসবে।
আমি মোহাম্মদ পারভেজ। রিয়াপুর ঘটনাটি শুনলাম, খুবই খারাপ লাগছে। যদি আপনারা চান তাকে নাচ করে দিতে পারে, আমার খুব একটা ভালো জায়গা আছে।
আমি সবুজ বলছি। রিয়া আপুর ঘটনাটা শুনছি, আমি তাকে একটু সহযোগিতা করতে চাই, তার পাশে দাঁড়াতে চাই, আমাকে সেই সুযোগ করে দেওয়া হোক।
আমার নাম সাগর। রিয়ার গল্পটা আমি শুনে খুব কষ্ট পাইছি। রিয়াকে আমি জীবন সঙ্গী করতে চাই, খুবই দুঃখ লাগছে আমার গল্পটা শুনে।
আমি সাইফুল নারায়ণগঞ্জ থেকে বলছি। রিয়া আবার যে ঘটনাটা শুনলাম, আসলে আমার খুবই খারাপ লাগছে, তুই না এবং খুব ভালো লাগছে। তো রিয়া আবার ওজন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।